exclusively on FusionBD.com. সবাইকে স্বাগত এবিসি রেডিও 89.2 FM এ। শুরু হয়ে গেছে কুয়াশা এবং সঙ্গে আছি আমি শারমিন। প্রতিবারের মতন প্রথম গল্পটি এখন শুনব। প্রথম যে গল্পটি শুনবেন সেই গল্পটির নাম হ্যাপি ভিলা। হ্যাপি ভিলা লিখেছেন জীবন ভৌমিক আর পড়ে শোনাবে সেতু। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব এখন শুনি, তারপর একটা ছোট্ট ব্রেক নিয়ে সরাসরি চলে যাব গল্পের দ্বিতীয় পর্বে, তারপর আবারও ফিরে আসছি। কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন।
শিয়ালদার ফার্নিচারের দোকানের মালিক যেমন যেমন পথ নির্দেশ দিয়েছিলেন ঠিক সেই মতো পিকনিক গার্ডেন স্টপেজে বাস থেকে নামলাম। রাস্তা পার হয়ে সোজাসুজি একটি কাঁচা রাস্তা এঁকে বেঁকে একটি ছোট পুকুরের শান বাঁধানো ঘাটে গিয়ে পড়েছে। হার সর্বস্ব লোকের মতো দাঁত বের করা সিঁড়ি সর্বস্ব পুকুর। বাসক আর আকন্ত শিরিষের হালকা জঙ্গলের ভিতর দিয়ে হলুদ রঙের বাড়িটা চোখে এসে পড়ল। খেয়াল করিনি এতক্ষণ, ওটাই মিস্টার ডি কুনহার হ্যাপি ভিলা। কিন্তু দেখে শুনে বড়ই আনহ্যাপি মনে হচ্ছে। ভেতর থেকে আমাকে দেখতে পেয়েই হয়তো বারান্দায় একটি লোক এসে দাঁড়ালো। সিঁড়িতে নেমে দূর থেকে সে বলল, তাই তো, ডান দিকেই একটা সরু রাস্তা রয়েছে, জঙ্গলের আড়ালে পড়ে গিয়েছিল, এদিকে এগিয়ে গেলাম সোজা একেবারে বারান্দা সিঁড়ি পর্যন্ত। আপনি কি মিস্টার ডি কুনহা? আমি সবিনয়ে জিজ্ঞেস করলাম।
ইয়েস মাই বয়, কি চাই তোমার, কি দরকার বলো।
নমস্কার, আমি অনেক দূর থেকে এসেছি, আপনার সঙ্গে কিছু কথা ছিল। এই কথা বলে আমি সিঁড়ির ধাপ পেরিয়ে নিঃশব্দে তার পেছন পেছন ভেতরে গেলাম। মিস্টার কুনহার বয়স ঠিক বলা যাবে না, 50 থেকে 60 হবে। ছিপছিপে গড়ন, খুবই লম্বা, 6 ফিটের বেশি তো হবেই, যাতে পর্তুগিজ, মাথায় ইউল বার্নারের মতো টাক, লম্বাটে মুখ, সুন্দর নাক চোখ, খুব ফর্সা, অত্যন্ত আনমনা মানুষ তিনি, বিমর্ষ, ময়লা ট্রাউজার, গায়ে গেঞ্জি। বলল,
দয়া করে ভেতরে আসুন, অনেকদিন বাদে আমার বাড়িতে মানুষের পা পড়ল, আফটার মেনি মেনি ডেজ, প্লিজ কাম ইন।
সন্ধে হয়ে এসেছে, চারিদিক নিস্তব্ধ, মিস্টার কুনহার মস্ত ঘরটি প্রায় শূন্য, আসবাব বলতে একটি মাত্র ছোট্ট চৌকি এক কোণে। মনে হলো বাড়িতে অন্য কোনো প্রাণীও নেই, চামচিকে আরশোলা আছে বহুত। চৌকিতে আমরা মুখোমুখি বসলাম, মিস্টার কুনহা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, বড় নিষ্ঠুর অথচ করুণ চোখ। আমার গা ছমছম করে উঠল।
বলুন কি দরকার আপনার,
হঠাৎ চেঁচিয়ে উঠল সে, আমি চমকে উঠলাম। থাক, হ্যাপি ভিলার মিস্টার কুনহার কথা এখন থাক, আগের কথা আগে বলে নেই। আমার অনেকদিনের শখ ছিল একটি রিভলভিং চেয়ারের, পায়ে ঢাকা লাগানো, চেয়ারের নিচে বিয়ারিং লাগানো, ভেলভেট লেদার দিয়ে গড়ি মোড়ানো, যেদিকে ইচ্ছে শরীর ছড়িয়ে বসবো, বড় আরাম। কিন্তু দাম তো তেমনি, দর করেছিলাম অবশ্য একবার 350 থেকে 400 টাকা, আমার এক মাসের মাইনে। অফিসের কাছে এক পুরনো ফার্নিচারের দোকানে মনের মতো একটা রিভলভিং চেয়ার দেখে একদিন দরদরি করে মাত্র 100 টাকা পেয়ে গেলাম। ভাবতেই পারিনি যে সত্যি সত্যি দোকানদার আমার বলা দামে চেয়ারটা দিয়ে দেবে, দেখলে কেউ বলবে না চেয়ারটা পুরনো বা ব্যবহার করা, সেগুন কাঠের উপর বার্নিশ করা জামফলের রং, চওড়া হাতল, নরম ভেলভেট মোড়া গদি, মস্ত আকারের রাজকীয় ওই চেয়ারখানা। হাত ছাড়া যাতে না হয় সেজন্য প্রথম দিন আমার পকেটে যে 20 টাকা ছিল তাই অ্যাডভান্স করে এলাম। পরের দিন মুটে এবং গাড়ি ভাড়া খরচ করে চেয়ারটি বাড়িতে আনলাম, নিজের পড়ার ঘরের লাগোয়া দক্ষিণের বারান্দায় সেদিন কার মতো রেখেছিলাম। সেই রাত্রে খুব জ্যোৎস্না ছিল, দরকারি কাজকর্ম সেরে রাতের খাওয়া দাওয়া সারতে রোজকার মতো সেদিনও রাত প্রায় 10টা হলো। অভ্যাস মতো সিগারেট নিয়ে বারান্দায় এলাম, বাইরের ঘর বাড়ি পথঘাট গাছগাছালির জ্যোৎস্নায় মাখামাখি, বারান্দায় গ্রিলের ফাঁক দিয়ে জ্যোৎস্নায় এক ফালি আলপনা ঠিক আমার রিভলভিং চেয়ারটির উপর। বাইরের বাতাস বারান্দায় খেলছিল বটে, কিন্তু আমার মনে হলো ওই অপরিসর বারান্দায় ক্ষণিকের জন্য বাতাসের মত্ত এক দাপাদাপি হয়ে গেল এবং তারপরেই শান্ত। বারান্দার পর 6 ফুট রাস্তা সংলগ্ন একটা মাঠ, ছেলের দল খেলতে খেলতে মাঠের ঘাস নিশ্চিহ্ন করে ফেলেছে। ধুলো মাটি সম্পন্ন সাদা মাঠটি জ্যোৎস্নায় মনে হচ্ছে একটি ধবধবে সাদা চাদর। এইসব মনোরম প্রাকৃতিক দৃশ্যাবলী উপভোগ করতে করতে আমি একসময় চেয়ারে বসলাম। নিতান্ত স্বাভাবিক ভাবেই সামনের মাঠে চোখ পড়েছিল এবং আমি চমকে উঠেছিলাম। আমার সমস্ত শরীর হঠাৎ কাঁটা দিয়ে উঠেছিল। ঠিক আমার বারান্দার সামনে ওই ধবধবে সাদা মাঠে তার চেয়েও সাদা একটি কুকুর এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে। এত সাদা কুকুর আমি জীবনে দেখিনি। সাদা রং যে কি ভয়ঙ্কর হতে পারে সেদিনই বুঝলাম। কুকুরটাকে কোনো অশুভ প্রতীক বলে মনে হলো আমার। চেয়ার থেকে উঠে মুখে শব্দ করে হাত তুলে আমি কুকুরটাকে তাড়াবার চেষ্টা করলাম। পলকের মধ্যে ওই জ্যোৎস্না এসে অদৃশ্য হয়ে গেল। ফিরে চেয়ারে বসতে যাব যেন কার শরীরে ধাক্কা লাগলো। কে কে কই কেউ না তো? ভয়ে ছিটকে এলাম আমি বারান্দার অন্য প্রান্তে। চেয়ারে বসতে গিয়ে কিসের সঙ্গে আমার ধাক্কা লাগলো? তবে কি মনের ভুল? কিন্তু সাদা কুকুরটা, সেটাও কি চোখের ভুল? ঘড়িতে তখন 10:30। আমি একটু দূরে দাঁড়িয়ে চেয়ারটার দিকে তাকিয়ে আছি। এই প্রথম নজরে পড়ল যে চেয়ারটার দুই হাতলে বেশ কতগুলো দাগ, সাদা সাদা, যেন আচরের দাগ। আগে তো দেখিনি, কিনে আনার সময়ও নজরে পড়েনি। ব্যবহার করা জিনিস সেরকম হতেই পারে, কিন্তু এ কি? চেয়ারে বসার গদিটা গোল হয়ে আস্তে আস্তে বসে গেল কেন? একজন বসলে তার শরীরের ভারে যেমন হয় ঠিক তেমন। চেয়ারে হেলান দেবার পেছনের জায়গাটা নড়ে উঠলো কেন? একজন বসলে তার শরীরের ভারে যেমন হয়, অথচ কাউকে তো দেখা যাচ্ছে না। আমার সমস্ত শরীর ঘামে ভিজে উঠল। তবে কি আমি একটা ভুতুড়ে চেয়ার কিনে নিয়ে এসেছি বাড়িতে? সেই জন্যই কি এত কম দামে দোকানদার আমায় দিয়ে দিল? এই চেয়ার আমি ফিরিয়ে দেব অথবা বিক্রি করে দিতে হবে অন্যত্র, কিন্তু তার আগে শেষ দেখা দেখতে চাই। আমি ধীরে ধীরে শূন্য চেয়ারের দিকে এগিয়ে গেলাম এবং বসতে গিয়ে তার আচমকা ধাক্কায় আমি বারান্দায় মুখ থুবড়ে পড়ে গেলাম। একটা চাপা আর্তনাদ আমার মুখ দিয়ে বেরিয়ে গেল। কোনো ক্রমে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়িয়ে দেখি সেই সাদা কুকুরটি বারান্দায় চেয়ারের পাশে নিচে মাটিতে বসে আছে জ্যোৎস্নায়। আর দাঁড়াতে পারিনি সেখানে, ঘরে ঢুকে বারান্দার দরজা বন্ধ করে দিলাম। ঠান্ডা জলে মুখ চোখ ধুয়ে শুয়ে পড়লাম। সারা রাত ঘুম নেই। আজগুবি নাকি ভৌতিক ওই চেয়ারের কথা আমি না পারলাম কাউকে বলতে, না পারলাম মন থেকে দাঁড়াতে। দ্বিতীয় দিন অফিসের কাজকর্ম সেরে সন্ধ্যায় বাড়ি ফিরে এলাম। ভেবেছিলাম চেয়ারটা ঘরে নিয়ে আসবো, ভরসা পেলাম না। তবে সাহস করে বসলাম চেয়ারটায়, সব স্বাভাবিক। খেতে যাবার আগেই ঘরে নিয়ে এলাম চেয়ারটা, খাটের পাশে জানালার ধারে টেবিলের কাছেই বসলাম। খেয়ে এসে সিগারেট নিয়ে বারান্দায় কিছুক্ষণ পায়চারি করে ঘরে এলাম। আমার বুক ধুকপুক করতে লাগলো। ঘরের আলো জ্বালিয়ে রাখলাম, রেডিও খুলে 10টার খবর শুনলাম। এরই মধ্যে স্পষ্ট বুঝতে পারলাম যে চেয়ার নড়ে উঠল, বসার গদিতে চাপ পড়ে বসে গেল। আলো নিভিয়ে অধিকার না তাকিয়ে বিছানায় উঠতে গিয়ে জানালার উপরে চোখ গেল সেই সাদা কুকুর। অসম্ভব স্থির তার দুই চোখ। কোনো ক্রমে হাত বাড়িয়ে জানালা বন্ধ করে দিয়ে চোখ চাপা দিয়ে শুয়ে পড়লাম। আমার শরীর কাঁপতে থাকে। পরদিন অফিস থেকে বেরিয়ে অফিসের কাছে যে ফার্নিচারের দোকান থেকে চেয়ারটি কিনেছিলাম সেখানে হাজির হলাম। আচ্ছা, পরশু যে চেয়ারটা কিনে নিয়ে গেলাম সেটা সেকেন্ড হ্যান্ড? তো
নিশ্চয়ই, আমাদের তো পুরনো আসবাবেরই খারাপ না?
আচ্ছা, চেয়ারটা আপনারা যার কাছ থেকে কিনেছেন তার ঠিকানাটা দিতে পারবেন?
কেন বলুন তো, আমরা চেয়ারের মালিকের খোঁজ তো নিতে পারবো না, আমরা সিয়ালদার একটা বড় দোকান থেকে অন্যান্য কিছু আসবাবের সঙ্গে এটা কিনেছিলাম।
শিয়ালদার কোন দোকানটা?
স্টেশনের কাছে পূর্ব দিকে, ফার্নিচার সিন্ডিকেট।
ওইখান থেকে সোজা চলে গেলাম শিয়ালদার এই দোকানে। কোন রকম ভূমিকা না করে মালিককে সরাসরি জিজ্ঞেস করি, দেড় মাস আগে ডালহৌসি স্কোয়ারের ফার্নিচার ট্রেডিং এ আপনারা কিছু পুরনো আসবাব বিক্রি করেছেন? আমার প্রশ্ন শুনে মালিক কিছুটা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলো, নাও কি ব্যাপার, আপনি কোত্থেকে এসেছেন? আমি মিথ্যে করেই বলি, পুরোনো দিনের আসবাব বিষয়ে আমার উৎসাহ আছে, আমি ওই বিষয়ের উপরই গবেষণামূলক কিছু কাজ করি। দোকানদার বলল, তাই বলুন। হ্যাঁ, ডালহৌসি স্কোয়ারের ওই দোকানে কিছু মাল গেছে, দুটো আলমারি, তিনটে চেয়ার, তার মধ্যে একটা রিভলভিং চেয়ারও ছিল। ওই চেয়ারের মালিকের খোঁজ সন্ধান ওখান থেকে নিয়ে সেই দিনই চলে এসেছিলাম হ্যাপি ভিলার মিস্টার ডি কুনহার কাছে। মিস্টার কুনহার সঙ্গে পরিচয় হওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় হঠাৎই সে চেঁচিয়ে উঠেছিল,
বলুন কি দরকার?
এটা বলে এই আকস্মিক চিৎকারে আমি চমকে উঠেও সরাসরি জিজ্ঞেস করেছিলাম, আপনার সব আসবাব বিক্রি করে দিয়েছেন কেন? মিস্টার কুনহা ঠিক স্বাভাবিক মস্তিষ্ক সম্পন্ন যে নয় সেটা বোঝাই গিয়েছিল তার কথাবার্তার ধরন ধারণে, চলনে, গমনে ও চোখের দৃষ্টিতে। বড় উদাস কণ্ঠে বলল,
ও লেট মি ফরগেট দ্যাট, আমি ওসব ভুলে যেতে চাই, আমাকে একা থাকতে দিন।
আমি বিনীতভাবে মিস্টার কুনহাকে বলি, দেখুন, 4 বছর আগে আপনার বাড়িতে যে দুর্ঘটনাটা ঘটে গেছে সে কথা আমি আপনার বাড়ি খুঁজে আসার পথে স্থানীয় লোক মুখে শুনেছি। আপনার অনুপস্থিতিতে একদিন রাত্রিবেলায় একদল ডাকাত আপনার বাড়িতে ঢুকে আপনার স্ত্রী এবং তার পোষা প্রিয় কুকুরকে হত্যা করে অনেক গয়না ও টাকা পয়সা নিয়ে যায়। আপনি খবর পেয়ে বাড়িতে যখন এলেন তখন সবই শেষ। শুনেছি যে তারপর থেকে আপনি ঘুরে ঘুরেই বেড়ান, ওই বাড়িটা পরিত্যক্তই পড়ে থাকে, স্ত্রীর ওই মৃত্যু আপনার কাছে দুর্বহ হয়ে উঠেছিল, কিন্তু আপনি বাড়ির সব ফার্নিচার বিক্রি করলেন কেন? স্থির শান্তভাবে মিস্টার কুনহা এমন ভাবে আমার কথাগুলো শুনছিল যেন সে এই বস্তুময় জগতের মানুষ নয়। কয়েক মুহূর্ত আমার দিকে নিষ্পালক তাকিয়ে থেকে মিস্টার কুনহা বলল,
আমার স্ত্রী তার পছন্দ মতো আসবাব ও শৌখিন জিনিস কিনে নিজের মতো করে বাড়ি সাজিয়েছিল, কিন্তু ভোগ করতে সে কিছুই পারল না।
আমি জিজ্ঞেস করলাম, ফার্নিচার বিক্রি করলেন কবে? মিস্টার কুনহা বলল,
ওটাকে ঠিক বিক্রি বলা যায় না, আসলে বাড়ি বাড়ির সব জিনিসপত্রের মধ্যে আমি হাঁপিয়ে উঠেছিলাম। খবর দিয়েছিলাম একটা ফার্নিচারের দোকানে, নামমাত্র মূল্যে একদিন এসে তারা সব তুলে নিয়ে গেল।
একটা রিভলভিং চেয়ারও ছিল?
হ্যাঁ হ্যাঁ, ভারী সুন্দর চেয়ার। বাড়িতে কাঠের মিস্ত্রি ডেকে আমার স্ত্রী নিজে তৈরি করিয়েছিলেন সেটা। কিন্তু আপনি চেয়ারটার কথা জিজ্ঞেস করছেন কেন বলেন তো?
বলছি, তার আগে বলুন তো যে ওই চেয়ারটার সঙ্গে কোনো ঘটনা জড়িয়ে আছে কিনা।
আছেই তো। আমার স্ত্রী রোজ রাতে শুতে যাবার আগে ওই চেয়ারটাতে বসে বাইবেল পড়ত। এরকম অবস্থাতেই একদিন বাড়িতে ডাকাত পড়ল, আমি বাড়িতে ছিলাম না তখন। ডাকাতরা অতর্কিত তাকে আক্রমণ করলো, আমার স্ত্রী বাধা দিতে গিয়েছিল হয়তো। ডাকাত তার মুখ চেপে গলা টিপে হত্যা করে ওই চেয়ারে বসা অবস্থায়।
মিস্টার কুনহার কথাবার্তার মধ্যে খুব অন্যমনস্কতা ছিল, থেমে থেমে বলছিল কথাগুলো। আমি এই সময় জিজ্ঞেস করি, একটা কুকুর ছিল তো আপনাদের, তাই না?
হ্যাঁ হ্যাঁ, আপনি দেখছি সবই জানেন, বড় আদরের কুকুর ছিল লিসি। লিসি হয়তো ডাকাতদের আক্রমণ করেছিল আমার স্ত্রীকে রক্ষা করার জন্য, কুকুরটাকেও তারা মেরে ফেলে।
আচ্ছা, লিসিকে দেখতে কেমন ছিল?
ওরকম ভালো জাতের কুকুর লাখে একটা মিলে, ধপ ধপে সাদা, কি সুন্দর।
হ্যাঁ, ধবধবে সাদা, কিন্তু আপনার লিসির কপালের রং এক জায়গায় কালো ছিল।
হাউ স্ট্রেঞ্জ, আপনি জানলেন কি করে?
আমি লিসিকে দেখেছি পরপর দুদিন রাত 10টা নাগাদ।
হোয়াট?
মিস্টার কুনহা চিৎকার করে ওঠে। আমি শান্ত গলায় বলি, শুধু লিসি নয়, আপনার স্ত্রীকেও, কারণ আপনার ওই রিভলভিং চেয়ারটা আপাতত আমার ঘরে আছে। মিস্টার কুনহা কোনো কথা বলতে পারছিলেন না, ঠোঁট দুটো কাঁপছিল। অনেক কষ্টে খুব অসহায়ের মতো বলল,
দুর্ঘটনার পর আমি কোনোদিন রাতে তার ওই চেয়ারটার কাছে যাইনি, এমন জানলে আমি অন্তত চেয়ারটা রেখে দিতাম। প্লিজ ওই চেয়ারটা আমাকে ফিরিয়ে দিন, লেট আস লিভ ইন পিস।
দিয়েছিলাম ওই রিভলভিং চেয়ার, পরের দিনই আমি হ্যাপি ভিলাতে ফেরত দিয়ে এসেছিলাম। এসব বহুদিন আগের কথা, হ্যাপি ভিলা এখনো আছে, জীর্ণ প্রায়। আগাছা জঙ্গলে ঘেরা ওই বাড়িতে শীর্ণ বৃদ্ধ এক পর্তুগিজ ভদ্রলোক বাস করে। রোজ রাত 10টায় সে দোতলার একটা ঘরে একটা রিভলভিং চেয়ারের সামনে বসে তার স্ত্রীর সঙ্গে কথা বলে। হ্যাপি ভিলার কাছাকাছি বাড়ির লোকজন মাঝে মাঝে নাকি মেয়ে মানুষের কণ্ঠ শুনতে পায়। কাপা কাপা সেই অস্বাভাবিক নারী কণ্ঠ শুনে সবাই ভয়ে কাটা হয়ে থাকে। আজকাল দিনের বেলা তো হ্যাপি ভিলার ধারে কাছে কেউ যায় না। স্থানীয় মানুষের বিশ্বাস, মিস্টার কুনহা আর বেঁচে নেই। গত কয়েক বছরের মধ্যে কেউ তাকে একবারও দেখতে পায়নি। সন্ধ্যার পর হ্যাপি ভিলাতে আলো জ্বলতেও দেখা যায় না। চেয়ারটা ফেরত দিয়ে আসার পর কত বছর পার হয়ে গেল। ভেবেছিলাম মিস্টার কুনহার সঙ্গে দেখা করে আসবো একদিন, কিন্তু দূর থেকে হ্যাপি ভিলা সম্বন্ধে যেটুকু খবরাখবর পেতাম তাতে আর ভরসা পাইনি। মাত্র সেদিন খবর পেলাম সরকারি কর্তৃপক্ষের সহায়তায় হ্যাপি ভিলাকে নাকি অধিগ্রহণ ও যথাযথ সংস্কার করে সেখানে জনসাধারণের কল্যাণার্থে কিছু একটা করা হবে, কারণ মিস্টার কুনহার সম্পত্তির কোনো দাবিদার পাওয়া যায়নি। খবরটা শোনার পর থেকেই আমার বারবার হ্যাপি ভিলার কথা মনে হয়। যদিও লোকে সেটাকে ভূতের বাড়ি বলতো, আমার কাছে কিন্তু সেটা সত্যি সত্যি হ্যাপি ভিলা, সুখের নিয়ে। কারণ আমার বিশ্বাস আজও সেখানে দুটি প্রাণী পরম শান্তিতে বাস করছে।
বেপরোয়া চাওয়া পাওয়া গুলো কখনো কখনো মানুষের হিতাহিত জ্ঞানকে খুন করে ফেলে, সেই সঙ্গে খুন করে মানুষের স্বভাবজাত ভালো বৈশিষ্ট্যকেও। লোভ, অহংকার আর ঈর্ষা যখন একসঙ্গে মিলে মিশে মানুষের প্রতিনিধিত্ব করে, তখন মানুষ হেরে যায়। সাধ্যের কাছে যেমন অনেক প্রয়োজন হার মানে, তেমনি সত্যের কাছে খারাপ বৈশিষ্ট্যগুলোর প্রতিনিধিত্ব মুখ থুবড়ে পড়ে যায়। যা কিছু সত্য, যা কিছু সুন্দর, যা কিছু পবিত্র, তাই সামনে আসে স্বচ্ছ আর শুভ্র সকালের মতো। অস্বচ্ছ কুয়াশার অন্ধকার নয়, আমরা স্বচ্ছ আর শুভ্র সকালের সন্ধানে আজকের গল্পের পথে পা বাড়াব।
তুমি কি বেয়াক্কেল, এমন কাউ নিয়ে করে? আর কবে তোমার বুদ্ধি শুদ্ধি হবে কও তো?
আরে পুরা কথা না শুনে খালি কথা মেশিন চালাই দিলা, আগে তো শুনবা কেন না ওটা কিনলাম।
আমার তো কথা শোনার দরকার নাই, আগে তো জানতাম খাটা মানুষের রাঠা বুদ্ধি, এখন তো দেখতেছি খাটা আর লম্বা না, বুদ্ধি না থাকলে বুদ্ধি রাঠা আর হাঁটুতে, ওইসব ভুল কথা।
আচ্ছা বিলকি, তুমি একবার চিন্তা করছো কত পান দামি নাওডা কিনলাম? এক বছরই তো টেকা উঠতে যাইব।
এক বছর পাইলা কই তুমি? আর এক মাস পরেই তো শীত আইতেছে, এক সিলতে নদী শুকাইয়া পায়ের গোড়ালির সমান পানি পড়ে থাকবো, তখন নাও বাড়ি সাজাইয়া দুই বেলা দুধ দিও।
আমি বুঝতেছি না, নাও কিনাতে তুমি এত কাউ কাউ করতেছো কেন?
ও আমি দুইটা কথা বেশি করলে কাউ কাউ কথার মেশিন চালাই দিছি তাই না? মহাজনের টাকা যে সুদ হয় নাই সেই চিন্তা মাথায় আছে?
চিন্তা আছে বললেই তো নাওটা কিনলাম, হাতে নগদটা এসে বাইরে গেল, কিন্তু জিনিসটা তো নিজেই থাকলো।
শুনতাছি সামনের বছর গাঙ্গের উপর পুল হইব, তখন তোমার নামে কেডা চলবো?
পুল হইব সেই কথা আমি গেদাকাল থেকে শুনতাছি, আগে হোক। আজ এর চিন্তা করে সবসময় তোমার মাথাটা হট হইয়া থাকে, ভালো মন্দ কথা তো আর কইতে পারো না।
তোমার বলে এত জোর কেন বউ? এত মানুষ থাকতে কথা নাই বার্তা নাই তারই পুরান নাও কিন্তু এবো। একা ঘরে থাকলে কাম দেয় তাইনের হাত। তাই শোনো, আমার হাঁস মুরগি ডিম বেঁচে টাকা দিয়ে দিবা, ওইগুলার আমার টাকা।
তোমার সব টাকা দিয়ে দেবনি। আজ মিয়া বাড়ির সরু মিয়ার সাথে দেখা হয়েছিল, জানোই তো মানুষটা কত ভালা, এত সম্পদ, কিন্তু মানুষটার একটু দেমাগ নাই। আমি চান্স একটা নিয়ে বললে হারাইছি, কিছু জমি জমা আমার বর্গা খাটতে দেন মিয়া ভাই।
কি কইলো, দিব
দিব না মাইনে? আমি এই কারণের পোলা, আমার দাবি আছে না, কোনোদিন কোনো মানুষকে ঠকাইছি, গরিব হইতে পারি, কিন্তু এই মুখ বুল্যের কথার দাম আছে, এটা সবাই জানে। কইছে সামনে হাটের দিন গঞ্জে তার গুদামে যাইতে, নিমরাজির ভাব নিয়ে আছে, তাই মনে হয় জমিটা দিব।
তা তো দিবই, নিজের পুরান ভাঙ্গা নাও তোমার কান্দে চাপাইতে পারছে, আর চিন্তা কি?
খালি পুরান পুরান করতেছো কে? না ওটার দুই মাথার দুইটা তক্তা বদলাইয়া আরেকবার আলকাতরা মারলেই তো নয়, নাও খালি বেহুদা কথা কও তুমি।
হ, আমি বেহুদা কথাই তো কই, ভাঙ্গা নাও নিয়ে তুমি বড় লোক হয়ে যাবে না, দেখবো নে সিনেমার নায়ক আইছে।
তুমি আবার শেফালি গো বাড়ি গেছিলা, সারাদিন খালি সিনেমা দেখো না?
সারাদিন দেখবো কেন, থাক পাইলে এক একবার যাই একটু, গঞ্জে তো আর নিয়ে গেল না। আই শোনো না, গঞ্জে হলে একদিন লয়ে যাই বা, বড় টিভিতে সিনেমা না দেখলে কি আর আসমি রে?
নিমনে যাও, তোর টিকিটের টাকা তোমার হাঁস মুরগির ডিম বেচার টাকা থেকে কেটে রাখো।
আরে দরকার নাই আমার, আমার ওই শেফালি গো বাড়ি সরো টিভি ভালো, পয়সা লাগে না।
আরে মস্করা করলাম, সামনে সপ্তাহে গঞ্জের হলে সাকিব খানের বই লাগাইব, দুইজনে নাইট শো দেখুম।
সত্যি লয়ে যাই বা?
হ
আচ্ছা।
মকবুলার বিলকিস যে গ্রামে থাকে তার নাম চকলেঙ্গুড়া। বাংলা বইয়ের পাতায় আঁকা বা লেখা ছবির মতো গ্রামটা, তবে কিছু অসুবিধা তো থাকবেই। চকলেঙ্গুড়ার অসুবিধা হচ্ছে রাস্তাঘাট। এই গ্রামের রাস্তাঘাট অর্থাৎ যাতায়াত ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। তারপর আবার নদী পার হয়ে গঞ্জে যেতে হয়, যদিও নদীটার প্রশস্ততা ততটা নয়, তবুও তো নদী। বর্ষাকালে বেশ দুর্ভোগ পোহাতে হয় গ্রামের লোকজনদের, তবে সবাই এতটাই নির্বিকার যে কারো কোনো অভিযোগ বা আক্ষেপ নেই। এই গ্রামের মোটামুটি সবাই কৃষক, যাদের একটু টাকা পয়সা বেশি তাদের গঞ্জে দোকান টোকান রয়েছে, যার সংখ্যা প্রায় হাতে গোনা যায়। গঞ্জে বা গ্রামের পুরোটাতে যাদের এক চেঁচিয়া প্রভাব সবচেয়ে বেশি তারা হলেন মিয়া বংশ, বনেদের পরিবারেদের। বড় মিয়া অর্থাৎ তালুকদার ইস্কান্দার মিয়া গত হয়েছেন বছর দশেক। এখন মিয়া বাড়ির সব সামলাচ্ছেন বড় মিয়ার প্রথম পক্ষের বড় ছেলে তালুকদার ইদ্রিস মিয়া। গ্রামের মানুষ থেকে ছোট মিয়া বলে। প্রচুর জমি জমা, গঞ্জে দোকানপাট, ধানের মিল, চালের গুদাম, নদীতে ভাড়া খাটানোর গোটার সাথে শিমুল কাঠের নৌকা, পাকা দালান বাড়ি, পুকুর, মাছের আড়ত, কোনো কিছুর কমতি নেই। এবছরই পুরনো নৌকা নামমাত্র দামে গ্রামের গরিবদের কাছে বেচে দিয়ে চারখানা নতুন নৌকা নামিয়েছেন ছোট মিয়া। ছোট মিয়া মানুষটাও খুব ভালো, ধীর স্থির, তবে লোকে তাকে ভয় পেয়ে সমীহ করে, কারণ উনি ভীষণ রাগী। অসৎ কাজ, মিথ্যা বলা, এইসব তার পছন্দ নয় একেবারে। বড় মিয়ার মতো ছোট মিয়া হাসি খুশি না হলেও দয়ার শরীর তার বাবার মতোই। বড় মিয়ার চার ছেলে দুই মেয়ে, তার মধ্যে প্রথম পক্ষের স্ত্রীর তিন ছেলে এক মেয়ে আর দ্বিতীয় পক্ষের স্ত্রীর একটাই ছেলে। বড় মিয়ার দ্বিতীয় বিয়ে নিয়ে পরিবারের গোপন অসন্তোষ কম বেশি সবাই জানে। বড় মিয়ার মেয়ে একটাই ছিল, অথচ অকালে মৃত্যুবরণ করেছে, সঙ্গে মেয়ের স্বামীটা। মেয়ের ঘরে নাতনি আছে একটা, সেও এই মিয়া বাড়িতেই থাকে। চকলেঙ্গুড়ায় হাট বসে সপ্তাহে দুই দিন, বুধবার আর শনিবার। আজ শনিবার, শনিবার গঞ্জের গুদামে বসেন ছোট মিয়া তালুকদার ইদ্রিস মিয়া। ওই দিন গ্রামের লোকজনের সুবিধা অসুবিধা নিয়েও কথা বলেন তিনি, তবে মেজাজ মজি ভালো থাকলেন। বেশ কয়েকজন গুদামের বাইরের বারান্দায় বসে গুজগুজ করছিল, আর ঠিক তখনই মকবুল গঞ্জের গুদামে এসে পৌঁছল।
কিরে মকবুল, তোর নামে আলকাতরা দিছস?
না মিয়া সাহেব, তো দিয়া ভালাম।
আলকাতরা আমার কাছ থেকে নিয়ে যাইস টাউনের সময়। ওই বক্সি, মকবুলের নাওডার আলকাতরা দিয়া দিস।
মিয়া সাহেব, আপনি না কইছিলেন আমার কিছু জমি জিরাত দিবেন, বর্গা খাটুন। আমি যেই কয়টা বর্গা খাটি তা দিয়ে আর চলতেছে না। সব জিনিসের যে দাম বাড়তি, আবার মহাজনের কাছে কিছু টেহাও ঋণ আছে, যদি আপনি একটা ব্যবস্থা করে দিতেন।
তবে তো কইছিলামই, আমি দেখুন নে, নদীর ওই পারে পূর্ব পশ্চিম কোণে ওই শিমুল গাছের নিচে যে জমিটা পইড়া রয়েছে, ওইটা তুই নে, চাষবাস কর, আর বেশি অসুবিধা থাকলে আমারে অর্ধেক না দিয়া অর্ধেকের অর্ধেকই ধান দি।
মিয়া সাহেব, আপনি অনেক দয়া, এত বড় উপকার আমি জীবনেও ভুলুম না।
তুই যে জমি বর্গা খাটবি, তা থেকে আর কয়টা ধান আইব, তবুও একেবারে মাগনা কাজ করতে দিলে মানুষ মাথায় উঠা যায়, তাই ওইটুকু দাবি করলাম।
সি সি মিয়া সাহেব, এইটা কি কন, আপনারা হলেন গিয়ে গ্রামের মাথা, আপনাকে মাথায় উঠুন, অত সহজে না আমাকে না হয়।
তুই মানুষ ভালো, তোর মুখের কথায় জমি বর্গা দিলাম, কারণ তোর বাপ আমার বাপের আমলে আমাগোর অনেক জমি চাষ করছে, কোনোদিন ঝামেলা হয় নাই। মাইনুদ্দিন চাচাও ভালো লোক আছিল।
আমিও ঠিক সময় মতো বর্গা চাষের ভাগ আপনার গুদামে দিয়ে যাবো।
অহন যা কামে লাগা পর, এক বছরের জন্য ওই পশ্চিমের জমি তোর।
আপনার অনেক মেহরবানি। আচ্ছা লুটি নিয়ে আসেন।
আচ্ছা যা।
মনটার মধ্যে শান্তি লাগতেছে রে, চরমিয়া জমি বর্গা দিব এই বিশ্বাসটা আসিল, তবুও না ডর করতেছিল। হ্যাঁ কারবার তো বড় বড়, আমার মতে এত শুধু কিষাণ রে জমি বর্গা দিব কি দিব না, এ চিন্তাটাই তো বিশ্বাসটারে ধাক্কাইতেছিল।
আমার যে কি খুশি লাগতেছে, মেলা বড় জমি দিছে না, তা কয় কাঠা হইব অনুমান?
20-25 কাঠা তো হইবই, আর বেশি হইতে পারে। ঠিকঠাক মতো যত্ন নিলে বউ, ধান কত পাবো চিন্তা করছো? তাও আবার অর্ধেকের অর্ধেক ফসল নিব। কিন্তু
আবার কিন্তু করতেছো কেন?
জমিটা এমন জায়গায় রে বউ, দিনের বেলা গাড়া সমসম করে ওঠে, ওই যে একেবারে গাং পার হইয়া পূর্ব পশ্চিমের কোনে মোড়া শিমুল গাছটা আছে না, ওই হানে
হাই হাই, ওই জমি তো মেলা দিন পড়ে রয়েছে, শুনছি গাছটার বাতাসও ভালো না, তাই কেউ ওইদিকে যায় না, একেবারে নিরালা জায়গাটা। আর তুমি বা কেন ওই জমি বর্গা দিলা? মেয়ে সামনে কয়ে অন্য কোনো জমি নিতে পারলা না? হ্যাঁ কি জমির অভাব?
তুমি বুদ্ধির বড়াই করো না, তোমার আসলে বুদ্ধির বড়ও নাই, খালি কাতলা মাছের লাহান একটা বড় মাথা। মিয়া সাহেব জমি বর্গা দিছে তাই কত না, আর পছন্দ মতো জমি চামো, তাই ভাবতাছি ভোর হওয়ার লগে লগেই জমিটা চাষ করা শুরু করুন, রোদের তেজ বাড়লেই জামুগা নাও চালাইতে।
কেন খালি সকালে লাঙ্গল দিয়ে এত বড় জমি চাষ দিতে পারবা? বিকালেও যাইব নাকি ডরাইবা?
সন্ধ্যার পরে একটু বেশি রাত পর্যন্ত নাও বাইতে না পারলে আর নিজের নাও কিনা লাভ কি হইল কও? তাছাড়া দশালের জমিগুলোও তো বর্গা নিছি, ওই হানাও তো যাইতে হইব। তুমি যদি আমার লগে রাইতেও যাও তাহলে না হয় একটা কিছু।
না না, রাত বিরাইতে ওই কুনায় লাঙ্গল বাউনের কোনো দরকার নাই, কয়টা দিন নাও একটু কম চালালে হইব।
হ, এটা ভালো কইছো, চাষ দেওয়ার জমিটা বানায় ফেলাইলে তাহলে তো আর কোনো অসুবিধা থাকলো না।
কাইল আরো সকাল সকাল যাবো নি দুজনে,
এত দূর যাইতে যাইতে তো চারদিক ফর্সরা যায়।
মকবুলকে যে জমিটা ছোট মিয়া বর্গা দিয়েছেন সেটা একটা পতির জমি, দীর্ঘদিন এই পূর্ব পশ্চিম কোনা জমিতে পড়েই ছিল। যেহেতু মকবুল ভীষণ পরিশ্রমী, সেহেতু ওই জমি তৈরি করতে মকবুলের খুব একটা বেগ পেতে হবে না। মকবুলও ভীষণ খুশি, তার এতখানি জমি একসঙ্গে বর্গা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। টানা 10 দিন ধরে জমিতে লাঙল দিয়ে যাচ্ছে, অথচ তারপরেও মনে হচ্ছে যেন এক কোনায় হাল চাষ করা জায়গাটুকু পড়ে আছে। প্রতি বছর ফসল ফলালে জমিতে লাঙল দিতে অত কষ্ট হয় না, কিন্তু জমিটাতে কত বছর ধরে চাষবাস হয় না কে জানে। এত কষ্ট হচ্ছে মকবুলের মাটি তৈরি করতে, মিয়াদের এত জমি যে এই জমিটা চাষবাস না হলে তাদের কিছু এদিক ওদিক হবে না নিশ্চয়ই। এমন পতির জমির সংখ্যা মিয়াদের আরও আছে, যার হয়তো খবরই রাখেন না তারা। আর আজ নৌকা নিয়ে নদীতে থাকবে না বলে ঠিক করেছে মকবুল। রোদ বাড়ার সঙ্গে সঙ্গে বিলকে চলে গেছে, ভোর থেকে টানা লাঙল চালাচ্ছে মকবুল, যতক্ষণ পারা যায় জমিতে লাঙল দেবে। বিলকিসকে বলে দিয়েছে ওর দেরি হলে ভাত নিয়ে চলে আসবে। সূর্য তো মাথার উপর, পেটের চামড়া যেন টান পড়েছে। কখন যে ভাত আসবে! আশ্বিন মাসের খামখেয়ালি রোদ মুখগুলো শরীর মাথা আর শক্ত পেশিতে বেশ আনন্দেই ঘাম ছড়াচ্ছে।
ভাত নিয়ে আসছি, জলদি আস, আমার বাড়ির জল লাগবো, কাম পড়ে রয়েছে।
আইতাছি, এই লাইনটা শেষ করে আহি, আর একটু বাকি আছে।
আরে কিসের আওয়াজ হইল?
আরে কি রে, যাস না। আরে কিসের লোক আটকেছে?
কি এইখানে হাত দি মনে হইতাছে? কুত্তা টুত্তা মাইরা ফালাইছে নাকি? কি এটা?
বিলকিস, ওই বিলকিস, জলদি আহ ওইদিকে।
দূরো ভাত লইয়া বসে আছি কতক্ষণ ধরিয়া, তুমি আহ তো।
এইখানে কিছু একটা পইরা আছে, আহ না।
কি আছে দেহি? কি এটা, আড্ডি তো কি নাকি ময়রা পড়ে রয়েছে কে জানে, কান দাও তো।
কাম হইব না, এই দিককে মাটির নিচে টাইট হয়ে আটকে রয়েছে, এই জিনিসটা তো সরাইতে হইব, তা না হইলে তো বারবার লাঙ্গলে ফলে বাঁধবো।
আগে সেটা খায়া লও তো, কুত্তা না শিয়াল কেডায় জানে, খায়া পরে হাত লাগাও।
কেউ মনে হয় মরা গরু টুর মাটির নিচে চাপা দিছিল, বৃষ্টিতে মাটি নরম হয়ে সইরে গেছে, তাই উপরে উঠা পড়ছে। বাপ রে, কি এটা?
তাও হাত দিলা, কইলাম খায়া হের পর না। হায় হায়, কি এটা, মানছে জামা কাপড়ের মতো, এটা তো মরা লাশ। কি বিপদের কথা, এটা কার লাশ গো, কেদায় ফেলাইছে, কখন কি হইব, কি বিপদে হলো গো।
আরে চুপ করো তো, চিল্লে দোষ তোকে, আগে আমার বুঝতে দাও। দেখছো মুখটা কালা কাপড় দিয়ে বাঁধা আসছিল। আরে
অন্ত থানা পুলিশ হইব, দারোগা আসবো, আমগরে ধরে নিব।
আরে কিচ্ছু হইব না, আমগো ধরবো কে পুলিশ, অহনি পুলিশে খবর দিয়ে আন লাগবো, দেরি গরম যাইব না। লো থানায় যাই, থানায় তোই সামনে।
মিয়া সামনে জানাইবা না, জমি তো তার, পরে যদি ছুটপাট করে।
ছুটু মিয়ার মতো ভালো মানুষ রে, বিপদ ফালানোর লাগেই কামটা কেউ করছে, উনি যে বিচক্ষণ লোক, ওনারা জানাইলে আগে কইব থানায় যা।
তাহলে জল দিল।
মকবুল গ্রামের সহজ সরল লোক, কোনো মারপ্যাট তার মনে সত্যিই ছিল না, তাই সবার আগে থানায় খবরটা দিল। যেহেতু ছোট মিয়ার পূর্ব পশ্চিমের কোণের এই জমিটা বেশ শুনশান আর একটুখানি গ্রামের বাইরে, তাই এমনও হতে পারে কেউ খুন করে রাতের অন্ধকারে লাশটা এই পতির জমিতে পুঁতে দিয়েছে। তার লোকে জানে এদিকে তেমন কেউ আসেই না, যে বা যারা লাশটা পুঁতেছে তারা জেনে শুনেই কাজটা করেছে। লাশটা বেশ পুরনো, মাংস পচে মাটির সঙ্গে মিশে গেছে অনেক আগে, শুধু হাড়গোড় পড়ে আছে, আর আছে লাশের গায়ের আঁচ পছা ছেঁড়া ছোড়া জামা প্যান্ট। জামা প্যান্টের অবস্থাও এমন করুণ যে কারো সাধ্য নেই চেনার। থানা থেকে সঙ্গে সঙ্গে পুলিশের গাড়ি চলে এলো। সত্যি পয়সার বোধ হয় একটা অলিখিত পাওয়ার আছে, তা না হলে ছোট মিয়ার পতির জমিটারও এত মর্যাদা থানা পুলিশের কাছে, এটা বোঝা যেত না। সে যাক, পুলিশ আসার সঙ্গে সঙ্গে এই মধ্য দুপুরের যে ভিড় জমেছে তা মন্দ নয়, সবার মধ্যে চাপা কৌতূহল আর উত্তেজনা। কদিন বেশ মুখরোচক গল্প ঘুরে বেড়াবে সবার মুখে মুখে, হঠাৎ একটা মৃদু গুঞ্জন যেন ভিড়ের মধ্যে ঢেউ খেলছে, এই দেখ দেখ মেয়ে ছেলে দারোগা, মহিলা পুলিশ আসছে। সাধারণত গ্রামের অঞ্চলে এলেই সরকারি চাকরিজীবীদের ঘন ঘন বদলি দিচ্ছে জাগে, আর দারোগা পুলিশরা তো সুযোগের অপেক্ষায় থাকে, কিন্তু একে তো চুরি ডাকাতি খুন খারাপি হাজারটা প্রশাসনিক ডিউটি, তারপরে শহরে কায়দাবাদে আরাম আয়েশবিহীন জীবনযাপন, দুটাই যেন বেশি দিন নেওয়া যায় না। আগের অফিসারের বদলির পর গত তিন দিন আগে সিনিয়র ইনভেস্টিগেটিং অফিসারের পোস্টে জয়েন করেছেন মিস আফরোজা নূর, বিশেষ একটা কেসের তদন্তে এসেছেন তিনি। তিন দিনে এমন একটা ভাব নিচ্ছেন যেন বিরাট কোনো কাজ করে তিনি চারদিকে হই হই রই রই ফেলে দেবেন। ভেতরে ভেতরে ইন্সপেক্টর মনির হোসেন খুবই বিরক্ত, হাজারটা বেফাস কথা মনে মনে বলছে। কারণ যিনি জয়েন করেছেন তিনি ঠিক তার আগের পোস্টে, অর্থাৎ ইন্সপেক্টর মনিরের ইমিডিয়েট বস। যে কোনো তদন্তের জন্য আফরোজানুর যেখানে যেখানে যাবে মনির হোসেনকেও লেজ গুটিয়ে পেছন পেছন ছুটতে হবে। কোনো মানে হয় এই গ্রামগঞ্জে একজন মহিলা বসের আন্ডারে ঘুরে বেড়ানোর? হঠাৎ নিজের মনের ভাবনাগুলোর দাড়ি টানতে হলো মহিলা বসের ধীর স্থির শীতল গলাটার দৃঢ় কথার শব্দে।
মিস্টার হোসেন, আস্তে আস্তে কি যেন বলছিলেন একটা, ও হ্যাঁ, জমিটা ছোট মিয়ার।
জি ম্যাডাম, ছোট মিয়া মানে তালুকদার ইদ্রিস মিয়া, এ গ্রামে প্রভাবশালী, বলতে গেলে গ্রামের মাথা। তাছাড়া উনি সব বিষয়ে সবাইকে সাহায্য করেন।
ওনার সাহায্য তো আমাদের লাগবেই।
এই ভিড়টা পাতলা করেন, সরে দাঁড়ান, সরেন সরেন,
স্ট্যাম্পগুলো ঠিকঠাক নিয়ে নেন। যে জায়গায় বডি পাওয়া গেছে তার আশেপাশেরও কিছু স্ন্যাপ নিয়ে নিন।
আশপাশ তো আঙুল দিয়ে 12টা বাজিয়ে দিয়েছে।
তারপরও আমার লাগবে। আপনি এক কাজ করুন, ওই মকবুল, ওনার স্ত্রী আর আশেপাশের কয়েকজনের একটা স্টেটমেন্ট নিয়ে ফেলুন।
স্টেটমেন্ট নিয়ে আর কি হবে, লাশের যে অবস্থা, খুনের প্রমাণ খুঁজতে খুঁজতে হাড়েও জং ধরবে।
শহর থেকে একটু মফস্বলের দিকে আসলেই আপনাদের মাথায় একটা ব্যাপার চলে আসে, আর তা হচ্ছে গ্রামের মানুষের কোনো ঘটনা নিয়ে তোড়জোড় করা যায় না, তাই না?
সরি ম্যাডাম, আসলে আমি ওভাবে বলিনি কথাটা।
কিছু মনে করবেন না, কাজ কাজই, সেটা গ্রাম, শহর, নিজের ঘর অথবা মঙ্গল গ্রহ যেখানেই হোক, কাজে ঢিলামি বা ফাঁকিবাজি আমি সহ্য করব না।
এই মহিলা নিশ্চয়ই তরকারিতে মরিচ বেশি খায়, কথায় সবসময় চাল, কবে যে যাবে গ্রাম থেকে। ইস, লোককে প্রশ্ন করছে, দেখো না, যেন রান্নার অনুষ্ঠান। আরে দারোগা পুলিশের কথায় যদি বকাবাদ দিই, হামকি ধামকি না থাকে, তবে মানুষ সত্যি বলবে।
কি বলছিলেন?
না মানে বলছিলাম, দুই একজনকে থানায় নিয়ে গিয়ে একটু ভয়টা দেখালে কথা বের হতো।
থানা বা ভয় ওসব দিয়ে কথা বের করতে হবে না, বুদ্ধি খাটান, এমনি সব বেরিয়ে আসবে।
ম্যাডাম, হাড়গোড় ছাড়া তো কিচ্ছু একটা প্রমাণ নেই, তাহলে এই কেস নিয়ে ভেবে সময় নষ্ট করা ছাড়া আর কোনো কিছুই হবে না।
যদি তাই হবে তাহলে সাধারণ জনগণ পুলিশে খবর দিল কেন? আপনি তো অদ্ভুত ভাবে কথা বলছেন, আপনাদের মতো কর্তব্যের অবহেলা করার কিছু মানুষের জন্য পুরো সিস্টেমটার বিরুদ্ধে মানুষের ভুল ধারণা সৃষ্টি হয়ে গেছে। কেসটা যতই প্রমাণহীন হোক না কেন, এর সুরাহা করা আমাদেরই ডিউটি।
এ মানে, জি ম্যাডাম, এমন তো হতে পারে এই গ্রামের বাইরের কেউ কাজটা করেছে।
মনে তো হচ্ছে এটা খুন, মুখটা বাধা ছিল, যে করুক কাজটা অন্যায়, আর অন্যায়ের শাস্তি হওয়া উচিত। আপনি আরেকটা কাজ করুন, ছোট মিয়ার সঙ্গে আমার কথা বলার ব্যবস্থা করুন, ওনার সঙ্গে কথা বলতে চাই।
আরে আসেন আসেন, আপনার লগে আলাপ করার ইচ্ছা ছিল, কিন্তু সময় সুযোগ হয়ে উঠে নাই।
আমি আসলে আপনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি, তবে তার মধ্যেও আপনার কাছ থেকে দু একটা কথা জানবো।
আমি শুনছি আমার জমি থেকে মানুষের হাড়গোড় পাওয়া গেছে, সেই দিন আমি শহরে আছিলাম, তাই আপনার লগে দেখা হয় নাই।
আচ্ছা, আপনার জমিটা কতদিন যাবত পড়েছিল, মানে চাষবাস হতো না?
তা প্রায় 10-15 বছর তো হইবই।
এতদিন ধরে জমিটা ফেলে রেখেছেন, কোনো বিশেষ কারণ ছিল?
না না, বিশেষ কোনো কারণ নাই, ওই জমি আমার বাবা জাগরে দিয়া চাষবাস করাইতো, হেরা কেউ বাচ্চা নাই, তাই আর।
একটা ব্যক্তিগত প্রশ্ন ছিল।
বলেন বলেন।
আপনাদের এই বিশাল প্রপার্টি কি আপনি দেখাশোনা করেন?
না না, আমি দেখাশোনা করি না, বলতে পারেন একরকম বাধ্য হইয়াই করতে হয়, আমার অন্য সব ভাইরা শহরে থাকে, আমি একা এই গ্রামে থাকি, আমার একমাত্র সওয়াল সেও শহরে। অবশ্য আমার স্ত্রী আর ভাগ্নি থাকে এখানে, তাছাড়া বাপ জানে জীবিত থাকা অবস্থায় সব ভাইদেরকে আলাদা আলাদা কইরা জমি উইল কইরা দিয়া গেছে।
তার মানে তো আপনার অনেক দায়িত্ব। ও হ্যাঁ, মকবুলকে বলবেন আমি অর্ডার সাইন করে দিয়েছি, ও জমিটা এখন চাষ করতে পারে। আপনি এখানে একটা সাইন দেন।
এইখানে? এইটা ভালো হইছে। মকবুল গরিব মানুষ, ওর পেটে লাঠি দিয়ে আপনাদের লাভ কি? তাছাড়া কার না কার লাশ, তার সঙ্গে তো জমির কোনো সম্পর্ক নাই। অবশ্য আপনারা আইনের লোক, আপনারাই ভালো বলতে পারবেন।
আমি বিশেষ একটা তদন্তের জন্য এখানে এসেছি, ওই তদন্তটা শেষ হলেই আমি নিজে এই কেসটা দেখব। আর প্রশাসনিক কিছু নিয়মকানুন তো থাকেই, যাতে আমাদের কোনো হাত নেই, সেজন্যই মকবুলকে কটা দিন জমি চাষ করতে দেওয়া হয়নি। আজ উঠি।
যে 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 কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করবেন, আমি আসব।
অবশ্যই, আপনাকে বিরক্ত করার জন্য সত্যিই দুঃখিত।
এত বিনয় পুলিশের লোক করে নাকি?
ভালো বলেছেন, আসি।
সত্যি কোনো পুলিশের লোক কখনোই হয়তো বলে না আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। এই কথাটি একটু বেশিই যেন হয়ে গেল। তারপরও আফরোজানুর এতটাই স্বভাবসুলভ, পরিমিত সভ্য শব্দ ব্যবহারে অভ্যস্ত, পরিশীলিত ভাষা ব্যবহার তার কাছে এক ধরনের ভদ্র আর সুন্দর চিন্তার পূর্ব শর্ত। যদি বন্ধু মহলে তাকে এই জন্য অনেক কথা শুনতে হতো, আর এই প্রফেশনে আসার পর তো আর কথার শেষ নেই। কিন্তু এই প্রফেশনে থেকেও কথা বা মেজাজ অথবা রাগের বিষয়গুলোর উপর আফরোজানুরের প্রচণ্ড চাপ না থাকলেও যে কোনো কঠিন কাজ তিনি করেন অত্যন্ত কৌশলে এবং সততার সঙ্গে। ছোট মিয়ার পতির জমিতে লাশটা পাওয়ার পর থেকে কেন জানি মনটা খচখচ করছে, মনে হচ্ছে খুনের পেছনে কোনো রহস্য গল্প আছে। কিন্তু একটা কোনো ক্লু নেই যা দিয়ে কেসটা মুভ করা যায়। না, ভুল হলো, লাশের মুখে একটা কাপড় বাঁধা ছিল, যে কাপড়টা বেশ মোটা, এখনো পচেনি। তার মানে যাতে চিৎকার করতে না পারে সে ব্যবস্থা করা হয়েছিল, তাকে কাপড়টা দিয়ে কোনোভাবে শ্বাসরুদ্ধ করা হয়েছিল। কেউ সত্যি খুন করেছিল নাকি লোকটাকে, নাকি অন্য কিছু? সাধারণত এই ধরনের বেওয়ারিশ লাশ শনাক্ত করতে না পারলে কোনো হাসপাতালে দিয়ে দেওয়া হয়, আর এই হাড়গোড় কেউ শনাক্ত করবে না, কাজেই কেসটা ক্লোজ। কে আর মাথা ঘামাবে এইসব হাড়গোড় নিয়ে? তার মানে তো লাশটা কার সে আইডেন্টিফিকেশনও হলো না। কিন্তু অদ্ভুত বা কাকতালীয় যাই বলি না কেন, একটা ঘটনা কিন্তু নতুন করে সামনে এলো। তা হচ্ছে মকবুল জমি চাষ করার সময় আবার মাটির নিচ থেকে একটা মানি ব্যাগ পেল, এবং মানি ব্যাগ থেকে পেয়েছে ওই লাশের আশপাশ থেকে। প্রথম কদিন ভয় করছিল মকবুলের, কিন্তু পরে সেসব ভয় চাহিদার চাপে ভুলে গেছে, তাই লাঙল চালালো ওই জমিতে। আশ্চর্য, মানি ব্যাগটা নীল পলিথিন ব্যাগের ভেতর মোড়ানো ছিল। এমনিতে ওকে বলা ছিল কিছু পেলেই যেন থানায় জমা দিয়ে দেয়, মকবুলও তাই করলো। ভয় সে পলিথিন পর্যন্ত খুলল না। নিশ্চয়ই কোনোভাবে মানি ব্যাগটা জমিতে পড়ে গেছিল, যার মানি ব্যাগ সে টেরই পায়নি আর খুঁজেও পায়নি।
কি বুঝছেন মিস্টার হোসেন?
ম্যাডাম, সব তো জলের মতো পরিষ্কার, এই লাশ ইয়াকুব মিয়ারি। অন্তত মকবুল তো তাই বলল, কারণ মানি ব্যাগের ছবিটা ওর মায়ের।
লাশটা কার সেটা এখনই বলা যাচ্ছে না, তবে মানি ব্যাগের মালিক সত্যিই ইয়াকুব। আমি ভাবছি অন্য কথা। আশ্চর্য, ছোট মিয়া এত বিচক্ষণ, অথচ ওনার ছোট ভাই নিখোঁজ হয়েছে এতদিন, আজ পর্যন্ত থানায় একটা জিডি করেননি।
বিষয়টা আমার কাছেও কেমন যেন একটু তালগোল লাগছে।
মানি ব্যাগের ভেতরের সবকিছুর স্ন্যাপগুলো ঠিকঠাক মতো নিয়েছেন তো?
জি জি ম্যাডাম, ভাগ্যিস মানি ব্যাগটা পলিথিনে মোড়ানো ছিল, তাই সমস্ত নমুনা অক্ষত রয়েছে।
মানি ব্যাগটাই এখন আমাদের কাছে একমাত্র প্রমাণ। আমার ধারণা এই ক্লু ধরেই আমরা অনেক দূর যেতে পারব। আর যদি খুনের সঙ্গে মানি ব্যাগের কোনো সম্পর্ক থেকেই থাকে, তা বের করবই। এক কাজ করুন, আপনি মানি ব্যাগের ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট করে রাখুন, কাজে লাগতে পারে।
কিন্তু কেসটা তো ফাইল হয়নি। তাছাড়া যদি সত্যি এই মানি ব্যাগ মৃত ব্যক্তির হয়ে থাকে, তবে তো ফিঙ্গারপ্রিন্টে তেমন কোনো লাভ হবে না, কারণ খুনিরা যদি মানি ব্যাগটা সার্চ করতো তাহলে আর মানি ব্যাগটা পাওয়া যেত না।
তা ঠিক, আমি ব্যক্তিগতভাবে এই কেসটা ফাইল করব। যদিও বিষয়টা খড়ের গাদায় সুচ খোঁজার মতোই, কিন্তু ইচ্ছে ধৈর্য মেধা থাকলে সুচও খুঁজে পাওয়া সম্ভব, আমি তাই মনে করি।
ওরে আমার পণ্ডিতরে, এসেছেন ঘরের গাদায় সুচ খুঁজতে। প্রমাণ নাই, কিচ্ছু নাই, অযথা একটা মানিব্যাগ আর হারগোল নিয়ে বাজনা বাজাবেন, এত সোজা আমার লাইফ পয়লা আর কি।
কিছু বলছিলেন মিস্টার হোসেন?
না না ম্যাডাম, কেসটা নিয়েই ভাবছি কিভাবে কি করা যায়।
আজ একবার ছোট মিয়ার একটা স্টেটমেন্ট নিতে হবে, মানিব্যাগটা সঙ্গে নিয়ে নেবেন, উনি কি বলেন দেখি।
জি ম্যাডাম, এক্ষুনি বের হবেন?
না এখন না, লাঞ্চের পর, কারণ ছোট মিয়াকে আমি ওনার বাড়িতে প্রশ্ন করতে চাই, অন্য একটা কারণ আছে।
ওকে ম্যাডাম।
দেখেন ম্যাডাম, আপনি যা জানছেন তাতে ভুল তথ্য আছে কিছু, এই সব বাজে কথা আপনারে কে কইছে এটা জানি না, তবে সত্যটা আমার কাছে শুনে, ইয়াকুব আমার সৎ ভাইটাই কিছু না, ও আমার বাড়িতে টুকটাক কাজ করত, আর ওর মাথায় হঠাৎ হঠাৎ পলানোর বাতিকা ছিল, প্রায়ই সে কয়েকদিনের লাইগা লাপাত্তা হইয়া যাইত, তাই এইবারের বিষয়টাও।
ছেলেটা কতদিন আপনার বাড়িতে কাজ করেছে?
হ্যাঁ, জন্মই আমাদের বাড়িতে, ওর মাও আমাদের বাড়িতে কাজ করত।
নিখোঁজ হয়েছে কতদিন?
এইটা প্রায় 7-8 মাস বা হ্যার বেশিও হইতে পারে।
এত পুরনো একজন লোক আপনার বাড়ি থেকে হঠাৎ হারিয়ে গেল, আর আপনি নির্বিকার, থানায় একবারও জানাননি?
আসলে এইটাই আমার ভুল বলতে পারেন, কারণ প্রতিবারের মতো এইবারও ইয়াকুব কয়েক মাস পর ফিরে আসবে এইটাই ভাবছিলাম, তাই আর বিষয়টা নিয়ে অত মাথা ঘামাই নাই, তাছাড়া আমি নানান কাজে ব্যস্ত থাকি।
দেখুন তো, এই মানিব্যাগটা চিনতে পারেন কিনা?
আমি তো ঠিক চিনতে পারতাছি না।
এই ছবিটা কার চিনতে পারছেন?
জি জি, এইটা ইয়াকুবের মায়ের ছবি।
এমন তো হতে পারে আপনার বাড়ির কাজের লোক ইয়াকুবকে কেউ খুন করে আপনার জমিতে পুঁতে রেখেছে।
আবার এমনও তো হইতে পারে ইয়াকুবই এই কাজটা ঘটাইছে আমারে ফাঁসানোর লাইকা, আর কোনোভাবে ওর পকেট থেকে মানিব্যাগটা পইড়া গেছে।
হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, সে সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না, কারণ মানিব্যাগটা পাওয়া গেছে একটু দূরে, তার মানে যিনি লাশ পুঁতেছেন তার পকেট থেকে তাড়াহুড়োয় মানিব্যাগটা পড়তে পারে, বিষয়টা যথেষ্ট গোল মেলে। আগে আমাদের ইয়াকুবকে খুঁজে বের করতে হবে।
আর আমার মনে হইতাছে বিষয়টা যতই গোলমাল্লা হোক, বারবার আপনারা ভিত্তিহীন বিষয়ের জন্য আমারে জিজ্ঞাসাবাদ করতে পারেন না, আমি তো।
না না, আমরা আপনার হেল্প চাই, ব্যাস, আপনার বাড়ির একজন এতদিন ধরে নিখোঁজ আর আপনার কোনো ভ্রুক্ষেপ নেই, ব্যাপারটা আমার কাছে একটু খটকা লেগেছে, তাই কৌতূহলে।
দেখেন, আমি তো আগেই কইছি ইয়াকুব কয়দিন পর পরই এমন হারাইয়া যাইত, আবার স্বইচ্ছায় ফিরাও আসত, আমাদের কাছে তাই এটা নতুন কিছু না। অবশ্য আপনারা পুলিশের লোক, সব কিছুতেই খটকা খোঁজা আপনাগো কাজ, বিষয়টা অযথা জটিল করছেন, তারপরও আপনারা আপনাদের কাজ করেন, যদি ইয়াকুবরে খুঁজা পান তাইলে তো সব সমস্যার সমাধান হইয়াই গেল।
আপনি কি রেগে যাচ্ছেন?
না না, তয় কিছুটা বিরক্ত হইছি।
যে মানিব্যাগটা থানায় জমা দিয়েছে মকবুল, তাতে কিছু খুচরো টাকা, একজন ভদ্রমহিলার ছবি আর একটা লন্ড্রি স্লিপ পাওয়া গেছে। মানিব্যাগটা যে ইয়াকুবের এটা বোঝা যাচ্ছে, কিন্তু এটা ওই পুঁতির জমিতে যাবে কিভাবে? আবার যদি সত্যি ইয়াকুব মিয়াবাড়ির কাজের লোকই হবে, তবে কাজের লোককে শুধু শুধুই কে মারতে যাবে কেন? মানিব্যাগটা ইয়াকুবের, কিন্তু লাশটা তো ইয়াকুবের নাও হতে পারে, লাশটা তবে কার? নাকি কদিন পর পর ইয়াকুব বাড়ির বাইরে গিয়ে কোনো ক্রাইম করে, বা এমনও তো হতে পারে ছোট মিয়া ইয়াকুবকে দিয়ে কিছু ঘটিয়েছে আর ইয়াকুব পালিয়েছে, যে জন্য পুলিশকেও জানায়নি, তাহলে নিজেদের জমিতে লাশ পুঁতে রাখবে কেন? ধুর, এসব যে মাথায় আসছে, প্রশাসনিক কিছু নিয়ম কানুন আছে, এসব না মেনে তো ওই লাশের হাড়গোড়ের DNA টেস্টও করা যাবে না। তবে লন্ড্রি স্লিপের বিষয়টা নিয়ে আফরোজা ছোট মিয়াকে কিছু জিজ্ঞেস করেনি, কেননা স্লিপে শুধু দোকানের নাম আর ডেলিভারি ডেট দেয়া, আর কিছু নেই। ছোট্ট একটা লন্ড্রি স্লিপ আর কি কাজে আসবে যেখানে মানিব্যাগটা চিনতে পারছে না তালুকদার ইদ্রিস মিয়া?
কোনো কাজে আসবে না, তারপরও ওই জলি লন্ড্রি ঘরে একবার যেতে হবে। ছোট মেয়ের মেজাজ আজ বিশেষ সুবিধার নয়, সকাল থেকে যাকে পাচ্ছে তাকেই ধমকাচ্ছে। মকবুলকে ডেকে পাঠিয়েছেন তিনি।
ওই মকবুল, তুই জমিতে কি পাইছস? হাতি ঘোড়া যে থানায় জমা দিতে গেলি দৌড়াইয়া, আমারে একবারও বইলা যাবি না?
জমি চাষটা বন্ধ করে দিয়েছিল, আবার অনুমতিও দিল, বারে বারে কইছে কিছু পাইলি যেন লগে লগে থানায় জমা দি। তাই আর ভাবলাম যে
তোরা সব ছোট লোক, জমি বর্গা দিলাম আমি, আর কথায় কথায় থানায় চলে যাস। ওই বেয়াদম, তোরে আমি কইছি শিমুল গাছের পশ্চিমের জমিতে চাষ দিতে, তুই মরতে ওই পূবের জমিতে গেছিস কেন?
আমি তো মিয়া সাহেব পূব পশ্চিমের কোনার, পূব থেকে পশ্চিমের সবটাই জমি চাষ দিতে গেছি, এটা ভাবছিলাম।
তোর উপকার করতে গিয়া আমার বাড়িতে পুলিশের আনা কোনা, একদিন মানুষের হাড্ডি গুড্ডি পাইলি, আবার পাইলি মানি ব্যাগ, এই মানি ব্যাগ আবার ইয়াকুবের, ইয়াকুব যে কই পলাইছে কেনা জানে, কামলার বাচ্চা কামলা, আমার শান্তিতে থাকতে দিব না।
হায় হায়, থানাওয়ালা কি কইছে? লাশটা ইয়াকুব ভাই মিয়া সাহেব।
চুপ, যাবার, আর কোনো কথা যেন না শুনি তোর মুখে, জমিটা ফেরতই নিয়ে আনিতাম, কিন্তু ফেরত নিলে তোর দারোগা আবার ডাবল সন্দেহ নিয়ে আমার বাড়িতে আইব, আমার চোখের সামনে থেকে তুই সর, আর মুখ বন্ধ রাখবি, একদম চুপ।
আমি তো আপনার যাতে দুর্নাম না হয় সেজন্যই থানায় গেছি, আপনি যে এত রাগ করবেন এইটা তো বুঝি নাই, তাছাড়া কত হইলেও তো ইয়াকুব তো আপনা গড়ি রক্ত, যদি সত্যি ইয়াকুব রেখে মাইরা লায় পুলিশ আপনি ঘুরি ধরব,
থাপ্পাইয়া তোর দাঁত ফালাইয়া দিব। ছোট লোক, ইয়াকুব আমাকে রক্ত হয় কেমনে জানোস না? ওর মা আমাকে বাড়ি কামলা ছিল, এইসব কথা যদি তোর মুখে আর একবার শুনি তোরে আমি শেষ কইরা ফেলাম, এইসব আজে বাজে কথা তুই থানায় কইছস
না? আমি আসাব, আমি থানায় কিচ্ছু কই নাই।
মকবুল মুখ ফসকে ছোট মিয়াকে ইয়াকুবের কথাটা বলে ফেলেছে, তাছাড়া মকবুল কথার অত প্যাঁচ জানে না, তবে থানায় ইয়াকুব সম্পর্কে অনেক কিছুই সে বলেনি। ইয়াকুব সম্পর্কে গ্রামের সবাই যা জানে তা শুধু কানাঘোষা পর্যন্তই, সাহস করে কেউ কিছু বলে না মিয়া বাড়ির লোকদের। ইয়াকুব অবশ্য সত্যি সত্যি কদিন পরপর গ্রাম থেকে উধাও হয়ে যায়, তার কারণ ছোট মিয়ার অত্যাচার, প্রচণ্ড মারধর করে ছেলেটাকে, কদিন পরপরই গোয়াল ঘরে থাকতে দেয়, যখন অত্যাচার সহ্য করতে পারে না তখন ছেলেটা বাড়ি থেকে পালায়, মা নেই বাবা নেই নিজের কোনো ভাই বোনও নেই, তাই আবার ফিরে আসে সেই মিয়া বাড়ি। অবশ্য ফিরে আসার আরও একটা কারণ আছে, আর তা হচ্ছে বাপের ভিটা, বড় লোকদের সব বড় বড় কারবার, গ্রামের কেউ সেসবে যায় না, এত কিছুর পরও ইয়াকুবকে ছাড়া মিয়া বাড়ি চলে না, আসলে সংসারে সোনা দানার চেয়ে লোহালক্করেরই প্রয়োজন হয় বেশি। সে যাক, কিছু লোক থাকে না যারা খেলিয়ে খেলিয়ে বসিতে মাছ ধরে, আফরোজা নূর হচ্ছেন সেই রকম একজন মানুষ, কোনো কিছুতে তিনি তাড়াহুড়ো করেন না, খরগোশের মতো লোক দেখানোর ছুট তার ধাতে সয় না, তিনি কচ্ছপের মতো ধীর স্থির পায়ে চারদিকে সমস্তটা দেখে শুনে চলেন, আর তাই জলি লন্ড্রি ঘর থেকে খোঁজ নিতে নিতে এমন জায়গায় সন্ধান পেয়েছেন যে এই কেসকে নিয়ে তার আগ্রহ দ্বিগুণ বেড়ে গেছে, তাছাড়া যা জানতে পেরেছেন তা দিয়ে এই কেসের নতুন ফাইল তৈরি করা সম্ভব। এবার প্রশ্নপত্র নিয়ে বসতে হবে ছোট মিয়ার সঙ্গে, লোকটা কি আসলেই বোকা নাকি অতি ধূর্ত সেটাই বোঝা যাচ্ছে না, কথার সাইড দিয়ে কীভাবে যেন কৌশলে কথা বলে, তবে আজ খেলা জমবে নিশ্চয়ই।
আপনি আমাদের মিথ্যে বলেছেন, ইয়াকুব আপনার সৎ ভাই, অথচ সেদিন অস্বীকার করলেন কেন?
তাহেন ম্যাডাম, আমাগো পরিবারের একটা মান সম্মান আছে, আর কিছু বিষয় তো সবার পরিবারেই থাকে, জানিয়া মানুষ তেমন কথা কইতে চায় না, ইয়াকুবের বিষয়টাও সেই রকমই, আর তাছাড়া সামান্য একটা মানি ব্যাগ নিয়ে আপনারা এত তোলপাড় করতেছেন কেন সেইটাই বুঝতে পারতাছি না, কেউ তো ওই লাশ নিয়ে কোনো কেস ফাইল করে নাই।
আমি নিজে বাদী হয়ে কেস ফাইল করেছি এবং এই কেসের তদন্তের জন্য আমাকে যা যা করতে হবে আমি করব। ইতিমধ্যে ডিএনএ টেস্টের অনুমতির জন্য কোর্টে আবেদন করা হয়ে গেছে, কাজেই আপনাকে আমি প্রশ্ন করতে পারি,
কার না কার লাশ কে না কে খুন করছে এইটা নিয়া আপনার মতো সুন্দরী মহিলা পুলিশ অফিসার কেন এতটা বাড়াবাড়ি করতেছে কম দেহি কি হইব ওই হাড়গোড় পরীক্ষা নিরীক্ষা কইরা কেউ কি আপনারে কইছে এইসব করতে?
এক মিনিট, আপনার তাতে অস্বস্তি হওয়ার কথা নয় তো? আর একটা কথা, আমি মহিলা বা আমি সুন্দরী এই দুইটা শব্দ কিন্তু আমাকে আমার এই পজিশন পাইয়ে দেয়নি। আমি পরিশ্রম করে পড়াশোনা করে আমার মেধা দিয়ে তারপর এই পদটা পেয়েছি, আর এই পদের দায়িত্ব পালন করাই আমার কাজ।
আপনার কাজ আপনি করেন না, ইয়াকুবের লগে আমার কি সম্পর্ক? আমারে কেন টানতাছেন? কইছি তো অনেকদিন হইল আমার বাড়ি থেকে পালাইছে।
ইয়াকুবের বাড়ি থেকে পালানো ছাড়াও আরো সত্য আছে, যদি সত্যটা আমাকে বলতেন তাহলে বারবার আসতে হতো না আর এত প্রশ্নের জন্মও হতো না।
কোন সত্যিটা?
ইয়াকুব আপনার সব ভাই?
ইয়াকুব আমার ভাই না, ওর মা আমাগো বাড়িতে কাজ করত, আমার বাবা হেরে যথেষ্টই হেল্প করছে, কিন্তু ওই মহিলা আমার বাবার দুর্বলতার সুযোগ নিয়া ইয়াকুবের দায় বাবার উপর চাপায়।
তার মানে আপনারা ইয়াকুবের জন্ম মেনে নেননি, কিন্তু ইয়াকুব তো আপনার বাবারই সন্তান।
এটা মিথ্যা ঘটনা, ওই মহিলা আসলে বাবারে ফাঁসাইছিল। আমরা কেউ অরে বা ওর ছেলেরে আমাদের পরিবারের কেউ ভাবি না, এই বাড়িতে কাজ করে, ব্যাস এই পর্যন্তই।
আপনারা না ভাবলেও সত্যিটা তো মিথ্যা হবে না, এত কিছুর পরও ওদেরকেই বাড়ির কাজের জন্য রাখলেন কেন? আপনার বাবা কি ওই ভদ্রমহিলাকে বিয়ে করেছিলেন?
না না, কখনো না। আপনি আমাগো পরিবারের একান্ত ব্যক্তিগত বিষয়গুলো নিয়া এত খোঁচাইতাছেন কেন কোন দেহি?
কেসের স্বার্থে ডিএনএ টেস্টের রিপোর্টে যদি আসে লাশটা ইয়াকুবের, তাহলে আপনি কিন্তু এই কেসের বাইরে যেতে পারবেন না, অযথা বিষয়টাকে জটিল করবেন না।
আগে রিপোর্ট হাতে পান, এরপর এইসব প্রশ্ন নিয়ে আইসেন। পুলিশের চাইতেও মাইয়াগো সন্দেহবাতিক বেশি। আপনি এবার আসতে পারেন, ইয়াকুবের লাশ হইলেও তাতে আমার কিছু যায় আসে না।
আমি এতটা সহজে রেগে যাই না, তবে মেয়েদের আলাদা কোনো জাতি ভাববেন না, আমরা সবাই এই পৃথিবীরই মানুষ। যাকগে, আপনি উত্তেজিত হবেন না, কেসটা আমি হ্যান্ডেল করব।
করেন করেন, আমার এইসবের মধ্যে জড়াইবেন না।
আপনি নিজেই আগে থেকে জড়িয়ে আছেন, বরং থানার অনুমতি ছাড়া গ্রাম থেকে বাইরে যাবেন না প্লিজ।
মানে?
ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছেন তালুকদার ইজিস মিয়া। কার না কার হাড়কোর পেয়েছেন ওই ভদ্র মহিলা, তা নিয়ে গান গেয়ে যাচ্ছেন, নেই কাজ তো খই ভাত। এদিকে একটু দেরি হলেও অফিসার আফরোজা নূরের তাগিদে যে রিপোর্ট হাতে এলো, তাতে আইডেন্টিফাই করা গেছে যে লাশটা ইয়াকুবেরই। এখন প্রশ্ন হচ্ছে, তালুকদার বাড়ির কাজের ছেলেকে কে খুন করবে আর কেনই বা করবে? আবার মুখে কেউ না বললেও গ্রামের সবাই জানে ছেলেটি মিয়া বাড়িরই ছোট ছেলে। কে যে সত্যি বলছে আর কি যে প্রকৃত ঘটনা তাই বোঝা যাচ্ছে না। ইয়াকুবকে 9mm পিস্তল দিয়ে মারা হয়েছে, সন্দেহ করা সহজ কিন্তু প্রমাণ তো চাই। আফরোজা ভেতরে ভেতরে সমস্ত খবর নিচ্ছে, আর তাই হাতে এলো আরো কিছু কাগজপত্রের কপি।
ইয়াকুব হচ্ছে ইস্কান্দার তালুকদারের বৈধ সন্তান, তা না হলে সমস্ত প্রপার্টিতে তার ভাগ সমান সমান হতো না অন্য ভাইদের মতো।
তার তো প্রমাণ আমাদের হাতে আছেই, ইয়াকুবের মায়ের বিয়ের রেজিস্ট্রি পেপার। বিয়েটা গোপন হলেও পরে নিশ্চয়ই সবাই জেনে গেছে। এখন কথা হচ্ছে, ছোট মিয়া অস্বীকার করলেন কেন, আর কেই বা ইয়াকুবকে খুন করলো? ইয়াকুবের খুন নিয়ে বা নিখোঁজ হওয়া নিয়ে ছোট মিয়া তো নির্বিকার কেন?
এটা তো পরিষ্কার, সম্পত্তির লোভে ইয়াকুবকে খুন করা হয়েছে, আর সেজন্য সন্দেহভাজন সবাই অর্থাৎ ছোট মিয়া বা তার অন্য সব ভাইদের কেউ এই কাজ করতে পারে।
অন্য কেউ কি খুনটা করে ভাইদের ফাঁসাতে পারে? যেহেতু পারিবারিক কোন্দলটা মোটামুটি সবাই জানে, সেটাই কাজে লাগাতে চেয়েছে খুনি। সৎ ভাইকে সম্পত্তি লোভে খুন করেছে, এটা তো বিশ্বাস করানো সহজ। তার উপর সৎ ভাইকে কাজের লোকের পরিচয় দিচ্ছে মিয়া বাড়ি।
ছোট মেয়ের স্ত্রী তো বললো ঝড় বৃষ্টির রাতে ইয়াকুব বাড়ি থেকে পালিয়েছে, সাইকেল নিয়ে বের হতে দেখেছিলেন ভদ্রমহিলা।
বৃষ্টি ছিল বলেই ইয়াকুব তার মানি ব্যাগ পলিথিন দিয়ে মুড়ে নেয়, অথচ মানি ব্যাগের টাকা পয়সা তো তেমন ছিল না, বাড়ি থেকে পালালে অন্তত কিছু টাকা পয়সা তো পাওয়া যেত। তার উপর ইয়াকুবের সাইকেলটা নাকি পাওয়া যায় বাড়ির সামনে, তার মানে কি বাড়িতেই খুন হয়েছে ইয়াকুব? ঝড় বৃষ্টির রাতে ওরা লাশটাকে ওই দূরের পতিত জমিতে পুঁতে দিয়েছে। সাইকেলটা বাড়ির সামনে আর ইয়াকুবের লাশ ওই জমিতে, কেমন যেন মিলছে না।
আরেকটা পয়েন্ট হচ্ছে যে জমি পতিত পড়ে আছে, ওই জমির মালিক কিন্তু ইয়াকুব। ইয়াকুবের মৃত্যুর পর হঠাৎ ছোট মেয়েই বা জমি বর্গা দিবে কেন? ইয়াকুবের নামে যত জমি জমা বা মিল আছে সেসব খুব শক্ত দলিল করা। আমি সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে খোঁজ নিয়েছি, কাগজপত্রের কপিও এনেছি।
কাগজপত্রগুলো কেস ফাইলে রাখুন, আমাদের সবই কাজে লাগবে। আর মিয়া বাড়ির সবার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেন, মানি ব্যাগে কারোর ফিঙ্গারপ্রিন্ট আছে কিনা দেখুন।
ওকে ম্যাডাম।
মিয়া বাড়ির সবাই সন্দেহের তালিকায় থাকলেও আরো একটা জট নিশ্চয়ই আছে, সেই প্রাইম সাসপেক্টটা কি তাই ধরতে পারছি না। এবার অন্যভাবে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। আপনি সবটা মানে যা জেনেছেন তা নিয়ে কোনো কথা এই মুহূর্তে বলবেন না, ভাইটাল তথ্যটা পেলে একটু অন্যভাবে ফাঁস করব। আর আজই ফিঙ্গারপ্রিন্ট আমার চাই।
জি ম্যাডাম, আমি দ্রুত দেখছি।
এত রাতে আপনি? প্রায় 11টা বাজে। আসুন ভেতরে আসুন।
আপনার এই কোয়ার্টারে আপনি একলাই থাকে, ভয় টয় পান না?
আমার বরাবরই সাহসটা একটু বেশি, আর পাশেই তো থানা, তাছাড়া গেইটে সার্বক্ষণিক দুইজন পাহারাদার দেখেছেন বোধ হয়। আমি মার্শাল আর্ট জানি, সে যাক, এত রাতে আপনি নিশ্চয়ই আমার খোঁজ খবর নিতে আসেননি। বলুন কি বলতে চান।
মানে ইয়াকুবের কেসটা কোনোভাবে আটকানো যায় না? আমি যদি আপনাকে,
কেসটা এমনিতে বন্ধ হয়ে যাবে কিছুদিনের মধ্যে, কারণ, আচ্ছা খুনটা তার মানে আপনি করেছেন?
না, খুন আমি করিনি, তয় খুনটা এমনভাবে করা হয়েছে যাতে আমারে ফাঁসানো যায়। আমি আপনার হেল্প চাইতাছি, কিছু বিষয় ধামা চাপা দেওয়ানের লাইগা আপনারে মিথ্যা কইছি বাধ্য হইয়াই, কিন্তু এখন তো আর সব কিছু ধামা চাপা থাকবো না। আপনি যেইভাবে ছুটাছুটি করতেছেন বাধ্য হয়েই আপনার কাছে আসলাম।
আপনি সবটা খুলে বলুন, প্রকৃত খুনিকে ধরতে হলে সমস্ত সত্যটা জানতে হবে আমাকে। আপনি যদি এই ঘটনায় জড়িত না থাকেন তবে ভয় কিসের?
আসলে আমার চিন্তাটা অন্য জায়গায়।
আপনি যে কথাটা বলতে এত রাতে একা আমার কোয়ার্টারে এলেন সেটা বরং বলেই ফেলুন।
দেখেন, ইয়াকুবের মা আর আমার বাবার গোপন বিয়েটা আমরা কেউই মান্না নেই নাই। এরপরও ইয়াকুব রে বাবা মরণের আগে জমির সমস্ত ভাগ দিয়া গেছে,
আমরা সেটা জানতে পেরেছি। সেই রাগে ছেলেটাকে মেরে ফেললেন?
না না, ইয়াকুব আমাদের লগে বাড়িতেই থাকতো, টুকটাক কাজকাম করতো আর কি, কিন্তু একটা বিষয় নিয়ে আমরা হের উপর ক্ষিপ্ত হই। তাই বললেন মানুষ খুন? না না, তা না।
বাড়িতে থাকতো বলতে ইয়াকুবের থাকার কোনো ঘর ছিল? আমি তো জানি ওকে বারান্দায়, এমনকি প্রায় গোয়াল ঘরে থাকতে দেওয়া হতো।
এইসব অন্য লোকের বানানো কথা, মিছা কথা, সত্যটা আগে শুনেন। আপনি জানেন নিশ্চয়ই আমার বোনের মাইয়া আমাদের লগে থাকে, মানে ওর বাবা মা বাচ্চা নাই। আমার বাবা মিনার মানে আমার ভাগ্নির নামেও জমি উইল করে গেছে, তবে সেই জমির মালিক হইতে মিনার 18 বছর পূর্ণ হইতে হইব। বাবার ইচ্ছা ছিল আমার ছেলের লগে যেন মিনাকে বিয়া দিই, তাতে ঘরের মাইয়া ঘরেই থাকবো।
হ্যাঁ, ঘরের সঙ্গে সঙ্গে ঘরের সম্পত্তি ঘরেই রইল, তাই না? হ্যাঁ বলুন, তারপর?
মিনা হঠাৎ কইরা একটা খারাপ পোলার পাল্লায় পড়ে যায়। আসলে বয়সের একটা ব্যাপার বোঝেনি তো, এই বয়সে চোখে সবকিছু রঙিন, মিনাকে সহজেই পোলাটা বশ কইরা ফেলে আর বিষয়টা অনেক দূর করায়। পোলাটা মানে জামাল মিনাকে নিয়ে পালানোর বুদ্ধি করে,
আর অগোর সমস্ত বুদ্ধিতে ইন্ধন যোগায় ইয়াকুব।
তার মানে আপনি আপনার ছেলের বউ করতে চান মিনাকে, আপনার বাবার কথা রাখতে, আর ইয়াকুব চায় মিনার সঙ্গে জামালের বিয়ে হোক। তাই যদি হবে তবে তো ইয়াকুব খুন হওয়ার কথা নয় আপাত দৃষ্টিতে। আপনার ছেলে কি তবে?
না না, যেই রাইতে ইয়াকুব মিনাকে নিয়ে বাড়ির বাইরে যাবে বইলা ঠিক করছে, সেই রাইতের সমস্ত সলা পরামর্শ আমি শূন্য ফেলাই, এবং আমাগো পরিবারের মান সম্মান বাঁচানোর লাইগা আমি বিকল্প একটা উপায় বের করি। কিন্তু ওই জায়গায় এক পর্যায়ে মারামারিতে জামালের হাতে ইয়াকুব আহত হয়। আমি তখন কিছু লোকজন আর মিনাকে নিয়ে বাড়ি চলে আসি। তারপরের কোনো ঘটনা আমি জানি না। জামাল আর ইয়াকুব দুইজনেই নাকি পালাইছিল, আমি সেই খবর পাইছি। কিন্তু পরে আবার এইটাও শুনছি জামাল ওই ঘটনায় ইয়াকুবরেই সন্দেহ করছে। ওদের মধ্যে বিশাল ঝামেলাও হয়েছে, জামালই রাগে ইয়াকুবরে খুন করলো নাকি কে জানে।
তার মানে বলতে চাচ্ছেন ইয়াকুবকে খুন করেছে মিনার প্রেমিক জামাল? কিন্তু জামালকে তো ইয়াকুব ওদের প্রেমে অনেকবার সাহায্য করেছিল, একদিনের ভুল বোঝাবুঝির ঘটনায় এত বড় খুন? এই খুনের মোটিভ কি ঠিক বুঝতে পারছি না। জামালের তো ইয়াকুবকে খুন করে কোনো লাভ হবে না।
জামালের হাতে আমি ইয়াকুবকে খুন হইতে দেখি নাই, তয় ধস্তাধস্তির এক পর্যায়ে জামালকে বাঁচাইতে গিয়া ইয়াকুব আহত হইছে। এই খুন দুর্ঘটনাবশতও হইতে পারে। জামালের কাছে অস্ত্র মানে পিস্তল নাকি থাকে, আপনারা জামালরে ধরেন সব সত্য জানতে পারবেন। আমার ভাগ্নির লেগায় এতদিন জামালের নামটা বলতে পারি নাই, হ্যাঁ নাম কইলেই আমার ভাগ্নি নাকি গলায় ফাঁস দিব, হের লেগায় কই নাই।
আকবরী এতটা স্বাভাবিক ভালো লাগেনি আফরোজা নূরের, কিন্তু একেবারে উড়িয়েও দেওয়া যাচ্ছে না কথাগুলো। তার মানে কি? এই খুনের মোটিভও তো উল্টো দিকে যাচ্ছে, সব ভাইয়ের নামে এত সম্পদ লিখে দেয়া, এটাই তো খুনের কারণ মনে হচ্ছিল। কিন্তু এ তো দেখা যাচ্ছে প্রেম ঘটিত কেই, একটা বাচ্চা মেয়ের অবুজ প্রেম আর সম্পদের কঠিন চাপ দুই মিলে যেন গোল মেলে টানা পড়িনের ভেতর দিয়ে যাচ্ছিল ছেলে মেয়ে দুইটা। ওদের ভুলের কারণে তবে একজন নির্দোষ অসহায় মানুষ ঘটনাস্থলে খুন হলো অ্যাক্সিডেন্টালি। খুন খারাপের কোনো প্ল্যানই তো এখানে ছিল না, তার মানে তো আরো ভাবতে হচ্ছে, কারণ আসল খুনি এখনো পর্যন্ত পুলিশ চোখেই দেখেনি। না, শেষ পর্যন্ত এতটা পাল্টে যাবে খুনের চেহারাটা, এটা চিন্তাই করেনি আফরোজা। আচ্ছা, ছোট মেয়ে ইচ্ছে করে কেসটার পুরোটা নিয়ে খেলছে না তো? এমনও তো হতে পারে জামাল নয় বরং ছোট মেয়ে খুনটা করেছে, কোনো প্রমাণ রাখেনি ঠিকই, কিন্তু তারপরও ওনার দিকে পুলিশের তীরটা জোরালোভাবে আসতে দেখে নিজেই সবটা জেনে বুঝে পাল্টে দিয়েছেন। এবার জামালকে খুঁজে বের করতে হবে, এবং জামালকে আর মিনাকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করতে হবে, তাহলে ফাঁক ফোকর দিয়ে অনেক সত্যি বেরিয়ে আসবে।
তার মানে জামাল গ্রাম ছাড়া অনেকদিন কোনো আত্মীয় স্বজন কিছু বলেনি?
জামালের তেমন বিশেষ কেউ নেই, দুই ভাই ওরা, বড় ভাই বিদেশে গাড়ি চালায়, জামাল থাকে চাচার সঙ্গে। চাচা বললো জামাল নাকি ঢাকায় যাবে বলে গিয়েছিল, তারপর আর যোগাযোগ করেনি। ওদের ধারণা জামালও সৌদি আরব চলে গেছে।
তার মানে জামালের সঙ্গে এই খুনে সুতো জড়িয়ে আছে, সুতোর মাথা ধরে টানতে হবে তাহলেই খবর পাওয়া। কোনো ফোন নাম্বারও পাননি?
ফোন নাম্বার দুটো দিয়েছে, কিন্তু দুইটাই বন্ধ, প্রায় 5-6 মাস ধরেই বন্ধ।
জামাল সম্পর্কে যাবতীয় তথ্য বের করুন, আর মিনার সঙ্গে কথা বলতে হবে। সূত্র বলছে ফোন নাম্বার বন্ধ থাকলেও মিনার সঙ্গে জামালের অবশ্যই যোগাযোগ হবে।
মিনার ফোনে গত কয়েক মাসে সৌদি আরব থেকে কোনো ফোন এসেছে কিনা সেটা জানতে পারলেই তো বোঝা যাবে জামাল সত্যি কি দেশের বাইরে নাকি জামালের চাচা মিথ্যে বলেছে।
আপনি মিনার ফোন কল লিস্টের একটা কপি বের করুন। আর হ্যাঁ, জলি লন্ড্রি ঘরের ছেলেটার ফোন কল লিস্টও আমার চাই। আশ্চর্য, মানিব্যাগে কারোর ফিঙ্গারপ্রিন্ট নেই, অযথা মিয়াবাড়ির সবার ফিঙ্গারপ্রিন্টই রিপোর্ট করলাম।
আমার মনে হচ্ছে ছোট মেয়ের সঙ্গে এই খুনের সত্যি সত্যি কোনো সম্পর্ক নেই। খুনি তাহলে জামালি, এই জন্যই ও পালিয়েছে। খুন করে লাশ পুঁতে একেবারে পগার পাশ।
সব মেজে গোবরে হয়ে যাচ্ছে। আমি এতদিনেও ম্যান ওয়াচিং এর কিছুই শিখিনি। খুনটা হয়েছে পিস্তলের গুলিতে।
বিদেশি পয়সা একটা পিস্তল কিনতেই পারে ছেলেটা।
ছোট মেয়ের কথা মতো জামালকে বাঁচাতে গিয়ে ইয়াকুব আহত হয়। তার মানে পিস্তল যদি থাকবে তবে জামাল অন্যের মার খাবে কেন? শুধু শুধু ইয়াকুব তো মিনাকে প্রথম থেকেই হেল্প করছিল ওদের প্রেমের ব্যাপারে। এক হতে পারে অ্যাক্সিডেন্টালি, কিন্তু প্রেমিকা নিয়ে পালানোর সময় পিস্তল দিয়ে কি করবে জামাল? যার কাছে পিস্তল আছে সে তো ভালোভাবে পিস্তল ইউজ করতে পারবে, অযথা বোকার মতো মার খাবে না। আর ধস্তাধস্তিতে ইয়াকুবই খুন হলো, ছোট মিয়ার কোনো লোক নয় কেন? এটা অ্যাক্সিডেন্টালি খুন নয়, পাকা মাথার পরিকল্পনা এবং দীর্ঘদিনের নয় তো।
সন্দেহভাজন সবাই চোখের সামনে, অথচ ঠিক এই মুহূর্তে খুনের মোটিভ একদম পাল্টে গেল। তার মানে তো জামালকে না ধরা পর্যন্ত আবার কেস চুপচাপ বন্ধ করে থাকবে।
আমি হাল ছাড়ছি না, কারণ আমি বিশ্বাস করি সত্যের অপ্রতিরোধ্য একটা কঠিন খোলস রয়েছে যা কেউ ভেদ করতে পারবে না।
পুরো কেস হিস্ট্রিটা আফরোজা নূর আবারও স্টাডি করলো বারবার। সারা রাতই প্রায় পায়চারি আর ভাবনার গহীন জলে ডুব, এবং খুব তুচ্ছ একটি জিনিস তাকে এত বড় একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিল যে আপাত মস্তক একটা সাসপেন্সের শিরশিরানি যেন তাকে ছুঁয়ে দিল। সকালে আর একবার ছোট মিয়ার সঙ্গে দেখা করতে গেলেন আফরোজা নূর। খুব শান্তভাবে ছোট মিয়া ঘরে বসে কিছু কথা বললেন, এবং এর আগে হঠাৎ চোখে পড়ে একটা জিনিস আবারও ঝালাই দিয়ে দিলেন ব্যাগ। তার উপর অফিসে ঢুকতেই মনির হোসেন তাকে আরো একটা ভালো খবর দিলেন।
কি ব্যাপার মিস্টার হোসেন, আজ 5 মিনিট আগে চলে এসেছেন দেখছি।
জি ম্যাডাম, আপনার জন্য ওয়েট করছিলাম, জামালের খোঁজ পেয়েছি।
গ্রেট, পালানোর সুযোগ দেয়া যাবে না, দ্রুত জামালকে অ্যারেস্ট করুন। তার মানে ও গা ঢাকা দিয়েছিল।
আমি লন্ড্রি ঘরের ছেলেটার আর মিনার ফোন কল লিস্ট থেকে জামালকে ট্রেস করেছি। ও আছে কিশোরগঞ্জের একটা গ্রামে।
আপনি লন্ড্রি ঘরের বিল্লালকে দিয়েই ওকে গ্রামে আনার চেষ্টা করুন, ও যেন বিষয়টা বুঝতে না পারে। আপনার তো সবসময় চোটপাট আর ভয় দেখানোর ইচ্ছে, এবার সেই ইচ্ছাটাও পূরণ করুন। বিল্লালকে দিয়ে পুলিশি কায়দায় কাজটা হাসিল করুন।
জামালকে রিমান্ডে নিয়ে দুদিন ভালো মন্দ খাওয়ালে ও নিজেই সবটা স্বীকার করবে, বাপ বাপ বলে ঘটনার ধারা বিবরণী দেবে।
রিমান্ডে নয়, ওর সঙ্গে কথা বলে আমি সবাইকে নিয়ে একটা কনফারেন্সে বসব। জানেন তো, এই কনফারেন্স পদ্ধতিটা কখনো কখনো মন্ত্রের মতো কাজ করে। ফেলুদার ফেভারিট স্টাইল এটা।
তার মানে আপনিও ফেলুদা পড়েন?
শুধু ফেলুদা নয়, আমি রাশিফল থেকে খাবনামা পর্যন্ত পড়ে থাকি। কেন জানেন? আপনি যত বেশি পড়বেন তত বেশি নিজেকে সমৃদ্ধ করতে পারবেন।
জি জি, তা তো বটেই। আচ্ছা ম্যাডাম, আপনি কি প্ল্যান করছেন সবাইকে নিয়ে?
ঠিক প্ল্যান নয়, বরং সবার পারস্পরিক বক্তব্যগুলোর ধাক্কাধাক্কিতে মিথ্যের খোলসটা ছিঁড়ে সত্যটা বেরিয়ে আসবে। কারণ যাদের স্টেটমেন্ট আমরা নিয়েছি তারা সকলেই যা যা বলেছে সবই আমাদের হাতে আছে।
সঠিক খুনি এভাবে ধরতে পারবো?
সেটা তখনই বোঝা যাবে। মনে রাখবেন, সত্য আমাদের ব্রেনে ফিক্স করা থাকে আর মিথ্যা আমাদের ব্রেনকে বানাতে হয়। মিথ্যাটা বানাতে যেটুকু সময় লাগে ব্রেনের, সে সময়টার বডি ল্যাঙ্গুয়েজ আমাদেরকে অনেক কিছু বলে দেয়।
যদি কিছু মনে না করেন একটা কথা বলবো ম্যাডাম।
অবশ্যই, বলুন না।
আপনি যখন প্রথম এখানে এলেন তখন আমি মনে মনে একটু বিরক্তই হয়েছিলাম, বিশেষ করে মহিলা বসের আন্ডারে আমাকে কাজ করতে হবে বলে। কিন্তু এখন মনে হচ্ছে আপনি না এলে কত কিছু আমার জানা হতো না।
আসলে পদবী, ক্ষমতা বা ছেলেমেয়ের বৈষম্য নয়, বরং আপনি যদি আপনার কাজটা সম্পর্কে দায়িত্বশীল হন তবে আমরা সবাই সবার বন্ধু হতে পারি।
জি ম্যাডাম, আমি তাহলে ওই লন্ড্রি ঘর থেকে ঘুরে আসি।
খুব সাবধানে করবেন কাজটা, কেউ যেন বুঝতে না পারে, বিশেষ করে ছোট মিয়ার বা তার পরিবারের কেউ। আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি।
ওকে ম্যাডাম, আপনি নিশ্চিন্ত থাকুন।
থ্যাংক ইউ।
নিজেকে মানুষ সকল অপরাধের ঊর্ধ্বে মনে করে। যে খুন করে সেও খুন সম্পর্কে একটা ব্যাখ্যা দাঁড় করায় নিজের সাফাইয়ের জন্য। মনকে আমরা নানাভাবেই বোঝাই, আমি যা করেছি তা এজন্য করেছি যে আমার উপায় ছিল না। অথচ যত বড় অপরাধী হোক না কেন, অপরাধী জানেই না খুব তুচ্ছ বা অপ্রয়োজনীয় একটা ভুল অপরাধীকে কোথায় নিয়ে যেতে পারে। তেমনি তুচ্ছ আর ফেলে দেয়া বাদ দেয়া কিছু ঘটনার ভেতর থেকেই আফরোজা নূর প্রকৃত খুনিকে ধরে ফেলেছেন, তবে প্রকাশ করেননি, এমনকি মনির হোসেনের কাছেও না। খুব পুরনো একটা সাইকোলজিক্যাল ট্রিক আছে যা দিয়ে অতিমাত্রার পাকা দুঃখর অপরাধীও হঠাৎ অজান্তেই ফেঁসে যায়। সবাইকে একসঙ্গে নিয়ে অপরাধের একটা বৃত্তান্ত বলতে বলতে ইচ্ছে করেই গোয়েন্দারা দুই একটা ভুলভাল কথা বলেন। যিনি বলেন তিনি কৌশলে করেন কাজটা, কিন্তু অপরাধী হঠাৎই অসর্কতায় ভুল ধরিয়ে নিজে যেজে ধরা পড়ে, কারণ সত্যিটা আমাদের ব্রেইন ফিক্সড করে রাখে। তার মানে ইয়াকুবের খুনি নিজে স্বীকার করল সেদিন রাতের ঘটনা।
যাক, নিজেই আমাদের কাজটা সহজ করে দিলেন। আপনি কি ভেবেছিলেন জামালকে ফাঁসিয়ে দেবেন মন গড়া গল্প শুনিয়ে? উল্টে গেল যে।
সব মিথ্যা কথা, আমি খুন করি নাই, আমি কেন ইয়াকুবরে খুন করুন?
আপনি কেসটা প্রায় ঘুরিয়ে দিয়েছিলেন, কিন্তু ঠিক দুইটা পয়েন্টে ফেঁসে গেছেন। ওই রাতে আমার কোয়ার্টারে গিয়ে যখন গল্পটা শোনালেন তখনই আমার একটা বিষয় মাথায় এলো। আপনি কি করে জানলেন ইয়াকুব ধস্তাধস্তিতে খুন হয়েছে?
আমি এই কেস নিয়ে উচ্চ আদালতে যাব, আপনার মতো একজন মহিলাকে দেখে নেব।
হ্যাঁ, উত্তেজিত হবেন না, উত্তেজনা আপনার শরীরের জন্য ঠিক এই মুহূর্তে ভালো নয়। দেখলেন তো, সৎ ভাইকে মেরে জমিতে পুঁতে দিয়ে মাংস পচিয়ে সেই হাড়গড়ি নিজের বোকামিতে টেনে তুলছে।
আমি আমি আপনাকে গুলি করুন।
এই কথাটাই শুনতে চাচ্ছিলাম। তার মানে আপনার কাছে পিস্তল আছে, আপনি ইয়াকুবকে পিস্তল দিয়ে গুলি করেছেন?
আমি আমি কেন গুলি করব, গুলি করছে জামাল।
আপনি কিভাবে দেখলেন? আপনি তো ওখানে ছিলেন না, জামালের পিস্তল আছে আপনি জানেন?
আপনি যা জানেন না তা নিয়ে কথা কইলেই হইব।
আপনি মনে হয় বুঝতে পারেননি যে ডিএনএ টেস্টে হাড়ের ভেতর গুলির বারুদ থাকলে তাও বেরিয়ে আসে। ভেবেছিলেন আমাকে গল্প বানিয়ে বলে জামালকে এই কেসে ফাঁসিয়ে দেবেন, যাতে ইয়াকুব আর জামাল দুজনেই আপনার পথ থেকে পরিষ্কার হয়ে যায়। তাহলে ইয়াকুবের সম্পত্তির সঙ্গে সঙ্গে মিনাকে নিজের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে মিনার সম্পত্তিও নিজের কাছে রাখতেন, তাই তো?
আপনি আপনি আমার কিছু করতে পারবেন না।
তাই ভীষণ আত্মবিশ্বাসী তো আপনি। তা আপনার ঘরে জলি লন্ড্রি ঘরের মেয়ে বই কেন রেখেছেন বলেন তো, অতিমাত্রার আত্মবিশ্বাসে?
মানে কি কইতেছেন আবোলতাবোল, বুঝতে পারতাছি না।
জলি লন্ড্রি ঘরের একটা স্লিপ ইয়াকুবের মানি ব্যাগে পাওয়া গেছে, যাতে শুধু দোকানের নাম আর ডেলিভারি ডেট দেয়া। ওই স্লিপ আপনি লিখেছেন, কারণ জলি লন্ড্রি ঘরের সমস্ত স্লিপ আমি দেখেছি। লন্ড্রি ঘরের মালিক কখনোই উপরে লন্ড্রি ঘরের নাম লেখা থাকার পরও জলি লন্ড্রি ঘর লেখেন না, আর ডেলিভারি ডেট লিখলেও তাতে কাপড় কয়টা তা উল্লেখ থাকে।
বিল্লাল তাড়াহুড়ায় স্লিপটা দিছিল আর কইছিল রাইতেই কাপড় তুইলা নিতে, কারণ ও সকালে ময়মনসিংহ যাবে।
তাহলে সে রাতে মিনাকে নিয়ে পালাবে সেটা কিভাবে সম্ভব ইয়াকুবে?
আমি তো আপনার আগেই কইছি আমি ওদের সমস্ত কথা শুনছিলাম।
সব কথা শুনে ওদেরকে আটকালেন না, বরং ঝড় বৃষ্টিতে লন্ড্রি ঘরে পাঠালেন। মীনা তাহলে কখন বের হলো? স্ট্রেঞ্জ, কেন অযথা তর্ক করছেন মিস্টার তালুকদার ইদ্রিস মিয়া? এর আগের স্টেটমেন্টে কি বলেছিলেন মনে আছে? আমার কোয়ার্টারে গল্পটা কিভাবে সাজিয়ে বলেছিলেন ভুলে গেছেন? ধরা পড়ে গেছেন, স্বীকার করুন সবটা।
হ্যাঁ, আমি খুন করছি, মাইন্না নিলাম, কিন্তু কি করবেন আপনি, কি করবেন?
আমি কিছুই করব না, করবে কোর্ট।
টোটোমি আসলে মীনা আর জামালের প্রেমের সম্পর্কটাকে কাজে লাগিয়ে একটা গল্প বানিয়ে আফরোজাকে বলেছিল, যাতে কেসের মোড়টা একটু ঘুরে যায়। আসলে তালুকদার ইদ্রিস নিয়েই চাচ্ছিল আফরোজা ব্যস্ত থাকুক, আর ওই ব্যস্ততার সময়টাকে ইদ্রিস নিয়ে কাজে লাগাবে, যাতে কেসটা বন্ধ করতে বাধ্য হয় আফরোজা। কিন্তু জামাল আর মীনার সম্পর্কটাকে বুদ্ধি করে আফরোজা একটুখানি জোড়া দিল, ব্যাস দুজনে মন খুলে সব সত্যি কথা বলায় ফাঁকগুলো ধরা পড়ে গেল। এছাড়া লন্ড্রি স্লিপের বিষয়টা হঠাৎ মাথায় এলো আফরোজা নূরের। সত্যি সত্যি এবং দুয়ে দুয়ে চার মিলে সমস্ত জট খুলে গেল। ঝড় বৃষ্টি সে রাতে লন্ড্রি ঘরের স্লিপ নিজে লিখে ইয়াকুবকে বাড়ি থেকে বের করে ইদ্রিস মিয়া, আর নদী পার হতেই ছোট মিয়ার লোকজন ইয়াকুবকে ওই শিমুলতলার পূর্ব পশ্চিম কোনার পোড়া জমিতে নিয়ে যায় মুখ বেঁধে। একে তো বৃষ্টি, তার উপর তড়িঘড়ি কাজ। ছোট মিয়া গোপনে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, খুব কাছ থেকে পিস্তল দিয়ে গুলি করে। যেহেতু ছোট মিয়া প্রফেশনাল খুনি নয়, তাই যেভাবেই হোক গুলিটা ঠিক কায়দা মতো লাগেনি, হাড়ের ভেতরে আটকে ছিল। তবে ইয়াকুবের মৃত্যু হয়েছিল ঠিকই, আর পিস্তলটা তিনি একেবারে উধাও করে দেন খুনের পরপরই। সম্পত্তি তো আছে, সেই সময় শহরের একটা মিল বাবা বড় ছেলেকে না দিয়ে তার দ্বিতীয় পক্ষের ছেলেকে দিয়ে দিলেন, সেটা ছোট মিয়া কোনো মতেই মেনে নিতে পারেননি। তাছাড়া ওই মিলটা সে বাবার কাছে নিজে থেকে চেয়েছিল, অথচ বাবা শক্ত দলিল করে ইয়াকুবকে দিয়ে দিল। আবার ইয়াকুবের জন্য মিনার সম্পত্তিও প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল। সব মিলিয়ে খুন করা ছাড়া আর কিছু মাথায় আসেনি ছোট মিয়ার। কিন্তু ওই যে বলে বিধি বাম, ইয়াকুবকে খুন করে জমিতে পুঁতে দিয়ে বাড়িতে ইয়াকুবের সাইকেলটা নিয়েই ফেরেন ছোট মিয়া, কারণ বুদ্ধি করে ইয়াকুবের শার্টই পরে যান তিনি সে রাতে, ভেবেছিলেন ঝড় বৃষ্টিতে কেউ বুঝতে পারবে না। কিন্তু মীনা দেখেছিল, প্রথমে ছোট মামা ভেবে এগিয়ে যেতেই মীনা দেখে সাইকেল থেকে নেমে বড় মামার ঘরে যাচ্ছে লোকটা। মীনাও এগিয়ে যায়, আর চোখে পড়ে বড় মামা পিস্তলটা লুকিয়ে রাখছেন। মীনা ভয়ে কাউকে কিছু বলেনি কোনোদিন, কারণ বড় মামাকে সে জমের মতো ভয় করে। কিন্তু আফরোজা যখন জানতে চায় তখন সত্যিটাই বলে দেয় সে। এদিকে ছোট মিয়া জলি লন্ড্রি ঘরের ক্যাশ মেমোটা আর ফেলেননি, সে ভুলেই গিয়েছিল ড্রয়ারের এক কোণে পড়ে থাকা জলি লন্ড্রি ঘরের ক্যাশ মেমোর কথা। আফরোজা ওর কোন ফাঁকে ড্রয়ার দেখেছে তা কেউ টেরই পায়নি। লন্ড্রি ঘরের ক্যাশ মেমোর সঙ্গেই ইয়াকুবের মানিব্যাগে পাওয়া ক্যাশ মেমোর কোনো মিলই ছিল না, বরং মিল ছিল ছোট মিয়া ড্রয়ারে রাখা ক্যাশ মেমোর সঙ্গে, কারণ ওই ক্যাশ মেমো ছোট মিয়া ছাপিয়ে এনেছিলেন নিজে। মিথ্যে ক্যাশ মেমো দেখিয়ে সে রাতে ইয়াকুবকে ঘর থেকে বের করে ফেলাই ছোট মিয়ার প্ল্যান ছিল। কেউ কোনো দিন জানতে পারত না এই খুনের ঘটনা, যদি না মকবুল ভুল করে পশ্চিমের জমি বাদ দিয়ে পূর্ব পশ্চিমের কোনা জমিতে চাষ দিত আর থানায় না জানাত। হয়তো সত্যির শক্ত খোলস মিথ্যার প্রলোভ দিয়ে বন্ধ করা যায় না, তাই কোনো না কোনো বাহানায় সত্য উন্মোচিত হবেই। exclusively on FusionBD.com.